This track was downloaded from FusionBD.com.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞানশীল রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের দর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
কথায় আছে, সিইং ইজ বিলিভিং। আপনি যা দেখেন আপনি সেটাই বিশ্বাস করেন। এর বাইরে আমাদের বিশ্বাসটা এমন ভাবে কাজ করতে চায় না। কিন্তু ধরুন আপনার বন্ধুটি আপনার গায়ে আঘাত করল, আপনি কি ব্যথা কিরকম সেটা দেখতে পান? কিংবা ধরুন আপনাকে কেউ একজন গালমন্দ করল, আপনার ভেতরে যে কষ্টটা হচ্ছে সেটা কি দেখা যায়? কিংবা ধরুন যে বৈদ্যুতিক বাতির নিচে আপনি আপনার জীবন যাপন করছেন, সেই বিদ্যুতের চেহারা আসলে কেমন আপনি কি দেখতে পারেন? এই না দেখা জগতে অদ্ভুত একটা শক্তি আছে, এবং বিজ্ঞান স্বীকার করে না দেখা জগৎটাও আমাদের দেখা জগতের চাইতে কোনো অংশে কম শক্তিশালী নয়, ব্যাপ্তির দিক থেকেও অনেক অনেক বড়। কথাগুলো এই জন্যই বলছিলাম, ডর অনুষ্ঠানে যে ঘটনাগুলোর বর্ণনা আপনারা এখানে শুনতে পান তা আমরা সাধারণত আমাদের ব্যক্তি জীবনে অনেকেই দেখি না, এবং এ কারণে আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়। কিন্তু আপনি যদি মানেন অদৃশ্য জগৎ আছে, এবং সেই অদৃশ্য জগতের অদ্ভুত একটা শক্তি আছে, অদৃশ্য জগতের রকম সকম আছে, কিন্তু সেটা সম্পর্কে আমরা অনেকেই ওয়াকিবহাল না, তাহলেই ডরের প্রত্যেকটি ঘটনা আপনার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠবে। প্রিয় শ্রোতা, ঈদের আমেজে আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি এবিসি রেডিওর বৃহস্পতিবারের রাতের অনুষ্ঠান ডরে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার অন দ্য স্পট সুমন এবং রেহান, এবং সাউন্ডে রয়েছে লোবান। ডরের এবারের যাত্রা গাজীপুরের নলগাঁও খয়রাপাড়া। কোন এক বন্ধুর জীবনের অভিভৌতিক কাহিনী শুনে আমরা সেখানে গিয়ে উপস্থিত হয়েছি এবং ধারণ করেছি অভিভৌতিক ডর। আমরা শুরু করছি, এবং শুরু করার আগেই আপনাকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি, আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। শুরুতেই আমরা সুমন এবং রেহানের ওই জায়গাটিতে যাওয়ার বিশেষ কিছু ক্লিপস আপনাদেরকে শোনাতে চাই, এবং ধীরে ধীরে আমরা ডরের মূল জায়গাটিতে ঢুকে যাব।
প্রত্যেকবার এরকম গাড়ি পাই দেয়,
কিন্তু আমার তো একটু মানে কেমন লাগছে অভ্যাস, তো আমি গাড়িতে যেতে একটু আনিজি আনিজি লাগছে।
এটা কিন্তু সত্যি জার্নির একটা ব্যাপার আছে, তো জার্নির মানে ওই যে ওই বাসে যাওয়া, টিকিট কাটা, ওই উঠা, ওই নামা,
এনজয় করা
অন্যরকম একটা ব্যাপার। যতই খাটনি হোক একটা ইয়ে থাকে।
আচ্ছা যাই হোক, চল আর কথা না বাড়ায়, ওই দরজা খুল, গাড়ির দরজা খুল, উঠে যায়।
আমাদের এবারের যাত্রা আমরা করছি এবিসির গাড়িতে। সরাসরি এই গাড়িতে আমরা চলে যাব গাজীপুর কাপাসিয়া নলগাঁও নামের গ্রামে।
হ্যালো,
হ্যাঁ ভাইজান, আপনি আপনি কই?
বাট আপনাকে কিন্তু যে জায়গায় থাকার কথা ওইখানেই থাকতে হবে।
আমাদের আর বেশিক্ষণ লাগবে না, বড় জোর আধা ঘন্টা, রাইট? আধা ঘন্টা বেশি লাগবে দোস্ত
ভাই? আর কতক্ষণ লাগবে আমাদের পৌঁছাইতে?
এই এক ঘন্টার মতো লাগবে ভাই।
এক ঘন্টার মতো লাগবে?
আচ্ছা ঠিক আছে, এক ঘন্টার মতো লাগবে।
থাকবে তো?
হ্যাঁ হ্যাঁ, উনি আছে, সমস্যা নেই, উনি বরং
অনেকক্ষণ আগে থেকে দাঁড়ায় আছে আসলে বেচারা, আমরা একটু আগে রওনা দেব।
দোস্ত আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মানে এই প্রথমবার মানে জার্নিতে এত আরামের জার্নি মনে হয় না আমরা ডরে আর পড়ছি কোনোদিন।
না এটা আগে আর হয়নি।
নাক ডেকে ঘুমাইতে পারতেছি, যখন খুশি তখন গাড়ি থামাইতে পারতেছি রাস্তার ধারে, কেন থামাচ্ছি এটা তো নাই বললাম।
হ্যাঁ এটা
এরকম মাঝে মাঝে থামাইতে হয় না বুঝেছ,
খাওয়া দাওয়ার
জন্য। আচ্ছা শোন, আমরা এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি ওইখানে যাইয়া দোকানপাট খোলা পাবো কিনা, আমাদের যে গাড়ি চালাচ্ছে ওনারে জিজ্ঞেস করি। ভাই আপনি গেছেন এর আগে আর ওই জায়গায়?
হ্যাঁ গেছি তো।
ওই জায়গায় কি যাই আমরা পৌঁছাতে পৌঁছাতে দোকানপাট কিছু খোলা পাওয়া যাবে?
হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে ভাই।
যাক চিন্তা নাই, দোকানপাট কিছু খোলা পাওয়া যাবে।
এখান থেকে গাজীপুর নট লাইক যে অজপাড়া গায়ে চলে যেতে,
না আমরা গাজীপুর থেকে আরো একটু ভেতরে একটা গ্রামের দিকে যাবো, তো আমি থেকে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে যাবো।
হ্যাঁ তাহলে ওইখানে খাওয়া দাওয়া করে নিয়ে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই।
পৌঁছাই গেছি মনে হচ্ছে, কি অবস্থা? আমরা কি পৌঁছাই গেছি?
এই তো প্রায়, এই তো আর 2 মিনিট
পৌঁছাই গেছি। ব্যাগ টেক তাড়াতাড়ি নিয়ে নে,
ব্যাগ কান্দে আছে। বাট উনি কোথায়?
গাড়ি থেকে নাইমে একটা ফোন দিতে হবে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা যাত্রা করে আমরা পৌঁছে যাই গাজীপুরের নলগাঁও গ্রামে। 5 থেকে 10 মিনিটের মধ্যেই আমরা পেয়ে যাই দর টিম এবং অতিথিদেরকে।
স্পটে পৌঁছানোর পর একটা সুটেবল জায়গা দেখে আমরা সবাই, অর্থাৎ আমি, সুমন এবং আমাদের অতিথিদের নিয়ে আমরা বসে পড়ি।
এই তো ভাই কি অবস্থা, ভালো আছেন সবাই?
হ্যাঁ আমরা সবাই ভালো।
হ্যাঁ সবাই ভালো আছি।
কেমন আছেন?
এই তো ভালো আছি। কতক্ষণ অপেক্ষা করতেছেন? কতক্ষণ? বেশিক্ষণ হচ্ছে?
বেশিক্ষণ না।
আচ্ছা কোনো প্রবলেম হয় নাই তো আর এমনিতে?
প্রবলেম হয়
নাই। আচ্ছা ভাই আমরা একটু সরি যে প্রথমে আমি আর রেহান আসতে একটু লেট করে ফেলছি।
আমরা আসলে রিয়েলি সরি।
ঘটনা হয়ে গেছিল, আমরা আসার পথে অন্য একটা আবার বিষয় আজ করছিলাম, তো আমরা একটু দুইজন ওইটা আবার একটু দেখতে গেছিলাম যে ওখানে আসলে ঘটনাটা কি, সেই জন্য একটু দেরি হয়ে গেছে।
একবার ভাবছিলাম আপনাদেরকে ওইখানে রাখবো, পরে ভাবলাম যে না আপনারা যেহেতু এখানে রেডি আছেন। যাই হোক, তো আমরা সবার সাথে একটু আগে পরিচয়টা ভালো করে হয়ে নিই, তাই না?
তার আগে একটু বলি যে আপনাদেরকে যে এখানে যে বসে আছে, আমরা বুঝতে পারছেন যে জঙ্গলের মধ্যে আমরা কেন আছি সেটা তো বলবো, এবং মানে কেমন জায়গাটা, কেমন মনে হচ্ছে আপনাদের কাছে
জায়গাটা? একটা কেমন যে একটা গোমট ভাব আছে। তাছাড়া সবচেয়ে বেশি মানে ভয়ঙ্কর যে বিষয়টা সেটা হচ্ছে এই গাব গাছটা।
এই জন্যই কিন্তু আমরা আসছি,
কারণ আমি কিন্তু গাব গাছ খুবই ভয় পাই।
মানে গাব গাছ সম্বন্ধে কি কিছু আগেও শুনছেন কখনো?
জি জি আমি শুনেছি। আমার বাড়ির এক কর্নারে একটা গাব গাছ ছিল, সেটা কাটতে যাওয়ার পরে আমার চাচার প্রবলেম হয়েছিল।
তাহলে তো রেহান মানে মোটামুটি আমরা যে জায়গায় আসছি আমাদের ইনকোয়ারি তো ভুল না, কারণ আমি আমি একটু তাহলে ঘটনাটা বলেই ফেলি। আর কথা শুরু করার আগে একটু সবার পরিচয়টা একটু জানি।
হ্যাঁ
হ্যাঁ, কে ভাই আপনার কি নাম?
মাও বলো। সুমন, আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি।
নারায়ণগঞ্জ থেকে? আর আপনার?
আমি ফয়সাল ফ্রম বন্দর।
কোথা থেকে এসেছেন?
বন্দর থেকে, নারায়ণগঞ্জের বন্দর থেকে।
নারায়ণগঞ্জ
বন্দর থেকে এসেছেন? আমরা তো নেইবার পেয়ে গেলাম দুজন একই এলাকা থেকে,
একই এলাকা। আচ্ছা এবার একটু আপনাদেরকে বলি যে আমরা কেন এখানে নিয়ে আসছি। আপনাদের জায়গাটা দেখে আপনাদের মোটামুটি যে বুঝতেই পারছেন যে তো এটা মূলত ফয়সাল ভাই যেটা বলতেছিলেন যে গাব গাছ দেখে আপনি এমনি ভয় পাইতেছেন, এবং আপনার একটা গাব গাছের একটু কথাও বলতেছিলেন। তো আসলে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এই যে গাব গাছটা দেখতেছেন, এই গাছটা কিন্তু অনেক পুরানো।
আচ্ছা সুমন একটু আস্তে কথা বলছি, আমরা এখানে আসি জানলে আবার সমস্যা হতে পারে, মানে কুসংস্কার তো
এলাকার লোকজন চায়ও নাই আমরা যে এখানে।
অনেকে নেগেটিভলি ভাবে
বলি নি তো আমরা রাতে যেখানে বসবো।
আচ্ছা আমি এবার বলি যে এখান থেকে এই যে আপনারা একটু ডান পাশে তাকান, যে দেখবেন একটা নদী দেখতে পাচ্ছেন, তো এইটা নদীটা খুব বেশি বড় না, এটার পাশে যে একটা জায়গা আছে এইখানে এটা হচ্ছে শ্মশান।
শ্মশান
মানে হিন্দুদেরকে মরার পর এখানে দাহ করা।
বেশিরভাগ
আশেপাশে দেখতে পাচ্ছেন যে বাঁশঝাড়, এবং আপনি দেখতে পাচ্ছেন বাঁশঝাড়ের পরেই কিন্তু বিশাল ক্ষেত, মানে আশেপাশে তেমন বাড়ি ঘর কিন্তু খুব একটা নাই,
মানে লোকাল হয় না, সোজা কিন্তু লোকাল হয় না।
তবে এই যে আমরা কিন্তু এই যে একটু তাকাইলে দেখবেন যে একটা হাঁটার রাস্তা আছে, মানে বোঝা যায় যে পায়ে হাঁটার রাস্তা। এইটা এইটা আসলে মানুষ খুব একটা সচরাচর ব্যবহার করে না এই রাস্তাটা,
মানে রাস্তা দেখে বুঝা যাচ্ছে যে
খুব বেশি ঝামেলা না হলে, খুব বেশি প্রয়োজন না হলে এই রাস্তাটা কেউ ব্যবহার করে না, আর সন্ধ্যার পরে তো করেই না। এটার কারণ হচ্ছে যে এই গাব গাছটা আছে, আগে একটা সময় এখান দিয়ে মানুষজন কিছু আসা যাওয়া করত। দেখা গেছে যে বেশ কয়েকজন এটার সন্ধ্যার পরে এটার নিচ দিয়ে আসা যাওয়ার সময় বেশ কিছু ঘটনা ঘটছে। এই পর্যন্ত আমরা দুইজনের কথা জানছি, যদিও অনেক আগের ঘটনা এটা যে এটার নিচ দিয়ে যাওয়ার সময় কিছু একটা ঘটছিল এদের সঙ্গে, কিছুদিন পর থেকে বোবা হয়ে গেছে আর অস্বাভাবিক আচরণ করে এবং অনেকের কিছু দেখছে, জ্ঞান হারায় পড়ে গেছে, পরে মানুষজন খুঁজে এখান থেকে নিছে, অনেকদিন অসুস্থ ছিল, এরকম ঘটনা বেশ কিছু ঘটনা ঘটছে আমরা আশেপাশের মানুষ থেকে যেটা শুনছি।
সেই জন্য এখানকার মানুষ একবার চিন্তা করলো যে এই গাছটাকে নিয়ে যেহেতু এই ধরনের ঘটনা বারবার ঘটতেছে, বিভিন্ন জন এটা দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন ভাবে, তো তারা এটা কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে যে এই গাছটা কেটে ফেলবে। তো এলাকার বেশ সাহসী বেশ কয়েকজন মানুষ ছিল, তো তারা একটু আগে আসছে যে গাছটা কেটে ফেলবে। তো এর মধ্যে 5-6 জনের কথা আমরা যেটা জানি যে 5-6 জন প্রথমে চেষ্টা করছে এই গাছটা কেটে ফেলার জন্য, তারা দা কুড়াল আরো কি কি ছিল তো বিভিন্ন সরঞ্জাম নিয়ে চেষ্টা করেছে কাটার জন্য, কিন্তু কাটতে তো পারেই নাই। ঠিক কাটার চেষ্টা করার কয়েকদিন পরেই যে 5 জন ছিল, 5 জনের ফ্যামিলির মধ্যে 3 জনের ফ্যামিলিতে একজন না একজন মারা গেছে এবং 2 জনের ফ্যামিলিতে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে এবং তারা নিজেরা অসুস্থ হয়ে গেছে। এটা দেখে আর এলাকার মানুষ এই গাছটা কাটার ব্যাপারে তেমন সাহস দেখাতে পারেনি, যেমন ফয়সাল ভাইও বলছেন যে গাছ কাটতে গিয়ে প্রবলেম হয়েছিল আপনাদের এলাকায়। এরপর থেকে মূলত এই রাস্তাটা ওরা অ্যাভয়েড করে চলে এবং গাছটা গাছের মতো ছেড়ে দিছে, এটাতে আর কাটার চেষ্টাও করতেছে না, কিছুই করেনি, এটা এমনি রয়েছে এবং দিনের বেলাও এখন খুব একটা মানুষজন এই জায়গাটাতে আসে না। তো এই জন্যই মূলত আপনাদেরকে এই জায়গার মধ্যে আমরা নিয়ে আসছি এবং আমার মনে হয়, আমার বিশ্বাস যে আমি যতটুক জানি ডট টিমের কাছ থেকে, আমি আর রেহান যেটা শুনছি যে আপনাদের মনে আরো আরো ভয়ঙ্কর কিছু আছে আপনাদের লাগছে।
হ্যাঁ, মেইন ব্যাপারটা হচ্ছে এই জায়গাটায় আসার যে রিজনটা সুমন বললো, এই রিজনটা এই গাছের আশেপাশেই কিন্তু আমরা ইচ্ছাকৃত ভাবেই বসছি। তো আমার কথা হচ্ছে যে মানসিক ভাবে আমরা একটু শক্ত থাকি, ওটা কোনো সমস্যা না, আমরা নিজেদের কথাগুলো নিয়ে ব্যস্ত থাকতে একটু অ্যালার্টও থাকতে হবে যে কোথায় আছি না আছি কি জন্য।
আমার মনে এরকম জায়গার মধ্যে সাবধান থাকাই ভালো, আসলে সাবধান একটু মাই নেই,
একে তো সাবধান থাকা ভালো, কিন্তু আবার যে ধরনের ঘটনাগুলো আমরা জানবো আজকে আপনাদের কাছ থেকে, এই ঘটনাগুলো আবার এরকম জায়গায় না হলে সত্যি কথা বলতে ভালো লাগে না। তো যাই হোক, এখন আমরা আর রাত তো
আপনাদের বিষয়টা একটু শুনতে চাই।
তো সুমন ভাই, আপনাকে দিয়ে আমি শুরু করি।
না সুমন ভাই, আমার পুরো নাম কিন্তু মাহবুব আলম সুমন।
আচ্ছা মাহবুব ভাই, তাহলে আমরা মাহবুব ভাই বলি, তাহলে ঝামেলা লাগবে না, তাই না?
তো আমি প্রথমে মাহবুব ভাইয়ের কাছে যাবো। মাহবুব ভাই, আপনি কোথায় থাকেন, কি করতেছেন এখন, একটু ছোট করে যদি আমাদেরকে বলেন।
আমি নারায়ণগঞ্জে থাকি, পটুয়া স্টেডিয়ামের সাথে আমার বাসা। আমি নারায়ণগঞ্জ তুলাধাম কলেজে পড়ি ফার্স্ট ইয়ারে। আমার পেশা আমি ক্রিকেট প্লেয়ার।
ক্রিকেট খেলেন? ওকে মাহবুব ভাই, আমরা শুনি তো আপনার কি ঘটছিল।
আমার ঘটনাটা মূলত আজ থেকে প্রায় 5 বছর আগে 2009-10 আমি কোনো একটা কাজে আমাদের নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকা ওইখানে যাই, আমার কাজটা আমি শেষও করি এবং ফেরার পথে আমার এক রিলেটিভের বাসায় যাই জালকুড়ি। তো ওইখানে কিছুক্ষণ থাকা অবস্থান করার পর ব্যাক করি বাসার দিকে।
আমি যে কয়টার সময় ঘটনাটা, তো
ঘটনাটা মূলত হচ্ছে আপনার 10:30-11 এরকমের ভিতরে,
অনেক মানে রাত 10:30-11
এরকম।
আচ্ছা,
আমি স্টানে আসি, জালকুড়ি স্টান,
বাস স্ট্যান্ড
যেখানে যাতায়াতের ব্যবস্থার জন্য। তো আমি ওইখানে নামো শিবু মার্কেট। তো ওইখানে কোনো বাস বা যোগাযোগের কোনো সিস্টেম মানে খুঁজে পাইতেছি না যে কি করবো, আসলে বাসও পাওয়া যেতেছে না,
রাত হয়ে যাওয়ার কারণে পাওয়া যাচ্ছে না।
হ্যাঁ জি, বেশি রাত হওয়ার কারণে পাওয়া যেতেছে না।
আচ্ছা,
তারপর আমি অনেক কষ্টে একটা রিক্সা পাই, উচ্চ মূল্যে মানে বেশি বাড়াতে যাবো আমার কাছ থেকে। তো আমি নিরুপায় হইয়া তাজিস্কায় চেপে বসি। যাওয়ার পথে হঠাৎ করেই দেখলাম যে যেই মানে ময়লা আবর্জনা ফেলার যে স্তূপ, ওইখানে আমার রিক্সার চাকা পাঞ্চার হয়ে গেছে।
আচ্ছা, শহরের ময়লাগুলো যে অধিকাংশ ওই দিকে ফালানো,
যে সিটি কর্পোরেশনের যত ময়লা আবর্জনা আছে ওইখানে ফালানো হয়, আর এখানে কোনো সিস্টেম ছিল না, শুধু ফালাইয়া দেখতো এখানে।
আচ্ছা,
তো সেই সময় এখানে অনেক গাছপালা ছিল, আর বাড়িঘর বলতে গেলে সিকিউরিটির ব্যবস্থা ভালোই ছিল। হঠাৎ করে পাঞ্চার হয়ে যায় চাকা, আমি কি করবো বুঝতে পারলাম না, কারণ আমার অনেকটা দূর আরো বাকি আছে, আবার যে উঠবো কোনো যে বাস বা কোনো যানবাহনে সেটারও কোনো উপায় নেই। তো আমি বললাম যে ঠিক আছে মামা, একসাথে তাহলে যাই। তো উনি চেষ্টা করতেছে কিভাবে নর্মালি জিনিসটা ওনার চাকাটা সারায়, কিভাবে যাইতে পারি,
কিভাবে কোনো একভাবে আগাবার
রাস্তা
উনি চেষ্টা করতেছে। তো আমি এমন সময় প্রসাব করার জন্য একটু ময়লার ওদিকে গেলাম, ডাস্টবিনের ওদিকে। ওখানে অনেক গাছ ছিল, তো আমি দুই তিনটা গাছ পার হয়ে একটু ভিতরে ঢুকছাম করতেছি, এমন সময় দেখি যে দুইজন লোক, একজন লোক যে শুয়ে আছে এবং একজন লোক তার দুই পাশে, একজন ডান পাশে একজন বাম পাশে, একজন লোক শুয়ে আছে আর দুজন তার ডান পাশে একজন বাম পাশে আরেকজন লোক। দুইটার চেহারাটা এরকম ছিল যে তাদের শরীরগুলো ছিল বার্ন করা, পুরাই পোড়ানো শরীর, আর শরীর দিয়ে কোনো একটা কালো রক্ত বা কোনো কিছু কালো রং বা রক্ত এরকম ঝরতেছে, আর চুল বড়, শরীরে কোনো কিছু পোড়ানো ছিল না। এমন সময় দেখতেছি তো আমি একটু দেখার জন্য সামনে গেলাম।
আপনার ওই পর্যন্ত দেখে আপনার ভয় লাগে নাই?
না, ভয় লাগে নাই, আমি ভাবছি এখানে যে মানুষ ক্ষতি করার চেষ্টা করতেছে, হয় দুইটা মানুষ এমন হইতেই পারে, একজন মানুষের ক্ষতি করতেছে এরকম হেল্প করার উদ্দেশ্যে আমি আরো সামনে যাই। আরো সামনে আমি আগাইলাম, গেলাম, দেখলাম যে দুইটা লোক তাদের হাতগুলো মানে এরকম যে হাত, তাদের শরীরে যে হাত এগুলো দেখা যেতেছে, মাংসগুলো মানে মানে এগুলোর সাথে আঁক করা,
মানে কোনোভাবে সাইতে গেছে,
মাংসগুলো আঁক করা, কোনোভাবে খোয়া করে যাবে এরকম। এটা দেখার পর ভয় পেয়ে গেছে, আমি ভয় পেয়েই একটা চিৎকার দিছি, তো ওনারা দুইজন আমার দিকে ছিয়া তাকাইছে, তো আমি ওই টাইমে যা দেখলাম দেখার জন্য আমি তৈরি ছিলাম না। আমি দেখলাম যে তাদের চেহারার মানে একটা যে মানুষের চেহারা দেখেন, আমার শরীরের পশম এখনো খারা গেছে, এটা দেখলাম যে আমার দিকে তাকাইলো যে মানুষের চেহারা যেমন হইতে পারে আমি ভাবতে পারিনি, আগে বিভৎস চেহারা, তো এমন আমার দিকে একটা হুঙ্কার দিল। তো আমি দেখলাম যে আরেকজন তাড়াহুড়া করেই যে সুরানো একটা ব্যক্তি ছিল, তার পেটের থেকে মানে একটা খামচি দিয়া তার ভিতরে যে নারী বুড়ি ছিল এগুলো এগুলো হাত দিয়া মানে টাইনা বার করছে।
আপনারা শুনছেন দর এবিসি রেডিও FM 89.2 এ, আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা, লোবান রয়েছে সাউন্ডে এবং অন দ্য স্পটে বেশ কয়েকজন বন্ধুকে নিয়ে গাজীপুরের নলগাঁও খয়রাপাড়া থেকে অনুষ্ঠানটি রেকর্ড করেছে সুমন ও রেহান। প্রিয় শ্রোতা, বুঝতেই পারছেন মাত্র 3 মিনিটের একটা ছোট্ট বিরতিতে আমরা যাব এবং আমরা একটু পরেই ফিরে আসব। দর অনুষ্ঠানে আপনি যদি যোগ দিতে চান, আপনার জীবনের কোন একটি অনুভৌতিক ঘটনা কিংবা আপনার বন্ধুর কাছ থেকে শোনা কোন একটি ঘটনা নিয়ে আপনি যোগ দিতে পারেন, সেজন্য আমাদেরকে ফোন করতে হবে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি ফোনের নির্দেশনা অনুযায়ী আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফিরে আসছি ঠিক 3 মিনিট পরে। সুমনের গল্পে আমরা আবারও ফিরব। আমাদের সঙ্গে যে অতিথি রয়েছে, আমাদের টিম মেম্বার সুমনের নামের সাথে তার নামের একটা মিল রয়েছে, যদিও তার নাম মাহবুব আলম সুমন। আমরা মাহবুবের কিংবা সুমনের গল্পে একটু আগে ছিলাম, এখনো আবারও ফিরছি। তার আগে প্রিয় শ্রোতা, আপনাকে মনে করিয়ে দিচ্ছি আপনি শুনছেন ডর, বাংলাদেশে এই প্রথম হন্টের জায়গাতে গিয়ে ধারণ করছি আমরা ডরের বিভিন্ন গল্প। আমরা এবার রয়েছি গাজীপুরের নলগাঁও এলাকার খয়রাপাড়ায়। কেন সেখানে গিয়েছি সেটা আপনি পুরো অনুষ্ঠান শুনলেই বুঝতে পারবেন। প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরছি ডরের গল্পে। তার আগে মনে করিয়ে দিই, রাত যত গভীর হবে ডরের আবেদন তত বেশি বাড়বে। রেসিপিটা মনে করিয়ে দিচ্ছি, একলা ঘর, অন্ধকার, জানলাটা হালকা করে খোলা আছে এবং রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড, উপভোগ করুন ডর। এবং অবশ্যই আপনি আমাদের ফেসবুকে আসতে ভুলবেন না, এইসব ঘটনার সাথে সম্পৃক্ত বেশ কিছু ছবি আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিচ্ছি। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2।
সেই সময় আমি বুঝতে পারছি না কিছুটা ঘটছে আসলে।
আমি বুঝতেছি না সুমন ভাই, আপনার সাহসের কথা চিন্তা করে আমার অবাক লাগতেছে, হুঙ্কার দেওয়ার পরেও আপনি ওই স্পটে দাঁড়ানো।
হ্যাঁ, আমি দাঁড়ানো ছিলাম, আর আমি কি করবো ভাবতে পারিনি। আর এছাড়াও আমি অনেক সুরাকারাত জানি, কিন্তু ওই টাইমে আমার মুখ দিয়ে দুঃখের ব্যাপার হলে অনেক মুখ দিয়ে আমার কিছুই বার হইতেছিল না।
আপনি মোটামুটি পাথর মতো হয়ে গেছেন।
তারপর হঠাৎ করে আমি একটা দৌড় দেওয়ার চেষ্টা করি, শরীরে মনে যত শক্তি আছে শরীর দিয়া, একজন দাঁড়ায় গেছে তাদের ভিতরে একজন চুলগুরু, বড় বড় সামনের সামনের দিকে চুলগুরু দুলাই আছে।
আচ্ছা ওইখানে তো ওই রকম রাত্রে বেলা আপনি আপনার কথা অনুযায়ী 10:30-11টা বাজতেছে, ওই সময় তো আলো টালো নাই, আপনি দেখতে পেলেন কেন?
আমি ওই ট্যামে যেটামে নামি ওই হাইওয়ে দিয়ে বিভিন্ন ধরনের গাড়ি যাতায়াত করতো, যে গাড়ির আওয়াজ মানে গাড়ির যেই মানে লাইট আছে, লাইটটা মাঝে মধ্যে বেশি না 4-5 সেকেন্ড তার উপর পরে, মানে আলোর একটা ঝলকা নেই। হুঙ্কার দেওয়ার পর একজন দাঁড়াইছে হাতের ভিতরে, মানে মানুষের যে ভিতরে পাশ থাকে নারী বুড়ি এগুলো এগুলো নিয়ে দাঁড়াইছে। তো আমি শরীরে যতটুকু শক্তি ছিল আমি মরতে পারতেছিলাম না, আল্লাহর নাম নিয়ে আমি দৌড় দিই। আমার লক্ষ্য ছিল যে যেখানে রিস্কাওয়ালা ছিল তার কাছে গিয়ে ঘটনা বলবো, এবং তার মানে আমি মানে আমি
রাস্তা থেকে
আমি অনেকটাই নিচে নেমে গেছি। তো রিস্কাওয়ালার কাছে যাব, দেখলাম কেউ আমি রিস্কাওয়ালাই নেই, কেউ না রিস্কাওয়ালা রিস্কাওয়ালাও নেই। তবে আমি অনেকটাই ভয় পেয়ে যাই, তারপর থেকে নিজের রায় ধরে রাখতে পারিনি আমি। তো রাস্তার উপরে আমি পড়ে যাই। তো পরের দিন আমি সকালে একটার দিকে দুপুরে একটার দিকে নিজের আবিষ্কার করি আমার বেডের উপর, আমি মানি ব্যাগ ইউজ করি, মানি ব্যাগের ভিতরে আমার ঠিকানা, আমার আমি কার ছেলে বা কি, আমার বাবার নাম, ভাইয়ের নাম সবকিছু দেওয়া থাকে। তো ওইখানে একজন আমার নিচে একটা পুলিশ আমার উদ্ধার করছে, আমার মানি ব্যাগ দেখছে, আমার বাসার ভিতরে আনছে। তারপর থেকে ওই পুলিশ আমার পরের দিন আবার আমাকে জানতে চাইছে যে ঘটনাটা কি ছিল, আমি ঘটনাটা পুরাই বললাম ওনারে। তারপর থেকে বলছে এখানে একটা মেয়ের লাশ পাওয়া গেছে এই সপ্তাহখানেক আগে, তো এটার মানে লাশটা হইলো কি রান ভাই, ওই মানে ক্ষতবিক্ষত একটা লাশ, মানে কোন যে জন্তু বা পশু পাখি যে খাইছে এরকম একটা কিছুর ই।
আচ্ছা আচ্ছা।
তো এটা পোস্টমর্টেম করার পর এটা কোনো ই পায় না, ওয়াইস পায় না এই লাশের কি। তারপর থেকে আমার শরীর অসুস্থ, মাঝে মধ্যে স্বপ্ন দেখতাম আমি।
আচ্ছা একটু রিক্সাওয়ালার কি হলো তখন?
আমি ওই রিক্সাওয়ালার আর কোনো ইয়ে পাই না, আর হদিস পাই না রিক্সাওয়ালার, কোনোদিন পাই নাই খুঁজা।
এমন হইতে পারে রিক্সাওয়ালা হয়তো ভয় পায়া চলে যেতে পারে,
যার যেরকম বিশ্বাস। আমার যেমন মনে হচ্ছে এমন কি হতে পারে না যে রিক্সাওয়ালাই ওখানে নিয়ে গেছে,
হয়তো বা সেটাও হইতে পারে,
কে জানে।
একবারই কথা বলছে শুধু ভাড়া নিয়া, তো বেশি দাম চাইছে আমার কাছ থেকে, নিরুপায় আমি ওইটা পড়ছি, অনেক কথা জিজ্ঞাসা করছি,
আমার খুব একটা উত্তর দেয়নি।
রিস্কাওয়ালাটা ওয়েট ছিল দেখতে।
দেখলাম বুঝছো, এইসব ব্যাপারে না কিছু সাইন সিগনেচার থাকে যেগুলো আমরা বুঝি না, সময় মতো না বুঝা আগে যাই। ওই সময় যদি সন্দেহবশত সাপোজ সে ভাবলো থাকে এই রিক্সাটা উঠবো না, ব্যাটা কেমন করতেছে বা কিছু, হ্যাঁ কিন্তু আমরা বুঝি না।
তারপরে কি আর কোনো ধরনের কোনো প্রবলেমে পড়ছে নাকি?
হ্যাঁ, তারপর থেকে আমি মাসখানেক জ্বর, স্বপ্নে দেখছি একই জিনিস আমি বারবার, আমি স্বপ্নে দেখতেছি যে আমি ওই জায়গাটা আবার ফিরাইছি,
আর কি কোন ঝামেলায় পড়ছেন আপনি?
না শুন ভাই, এটা নিয়ে আমি আর কোন ঝামেলায় পড়িনি, কিন্তু 2012 সালে যে একটা ঘটনা ঘটছে, এটা আমার সাথে ঘটছে, এটার আমি কোনো মানে যুক্তি খুঁজা পাই নাই কেন ঘটছে।
কিরকম
2012 সালের ঘটনা, আমার বড় ভাইয়ের জন্য আমি নিয়ে দেখতে যাই, আমাদের পরিবার বর্গ সহ আমরা সবাই যাই, মতলব শিকিরচর, বেড়িবান শিকিরচর। আমরা যেদিন গেছি জায়গাটা এরকম হইলো যে চারপাশে জঙ্গল, বাসার মানে মাঝখানে একটা বাড়ি, দুইটা বাড়ি মাঝখানে, চারপাশে জঙ্গল, ডোবা, পুকুরের কোনো ইচ্ছি নেই। যেদিন যাই ওদিন আমাদের মেয়ে দেখার, মেয়ের পক্ষের বাসায় যাওয়ার কোনো আগ্রহ ছিল না, তার পরের দিন আমরা যাবো এরকম।
তো আপনারা কোনো আত্মীয়ের বাসায় উঠছিলেন যে পরে যে
মেয়েটা দেখবি? কিন্তু হঠাৎ করে রাতে আমাদের যাইতে হলো, তো আমরা রাতের খাবার খাইছি শুয়া পুষি, হঠাৎ করে আমার বাবা বলতেছে এখনই আমরা দেখতে যাবো। তো এখন মেয়েদের বাসায় যাইতে হইলে তো কিছু লাগে, মিষ্টি ভাই আছে, এরকম কিছু ফর্মালিটি আছে, মেনটেন করে যাইতে হয়। বাবা আমাকে টাকা দিল যে এখান থেকে সেঙ্গাচর বাজারে যাও, ওইখানে মিষ্টি নিয়ে আসো। তো যাতায়াত ব্যবস্থা কি, ওইখানে দিনের বেলা যাতায়াতের কোনো ব্যবস্থা ছিল না, বাস রাস্তা মানে টেম্পো বা কোনো লরি কোনো সিস্টেমই ছিল না ওখানে, হয় হুন্ডা না হলে সাইকেল বা পায়ে হাইটে। তো সিকিটর থেকে আপনার স্যাঙ্গাপ্তর যাইতে যদি হাইটাও যাই এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে, আর যদি আমি সাইকেল দিয়ে চলে যাই আমার আধা ঘন্টা সময় লাগবে। যাওয়ার সময় আমার সাথে আমি তো ভাগ্য নিয়ে যাই।
কখন সেটা?
রাত 8টা গেলাম, ভালো মতনই গেলাম, মিষ্টি কিনলাম, ফেরার পথে একটা বাঘ আছে তো আমরা বইছি ভালো মতনই, আসতেছি গল্প হাসি ঠাট্টা ফোনে গান শুনতেছি, সাইকেল দিয়েছি
দুইজন সাইকেল।
আর চারপাশে রাস্তার চারপাশে কোনো বসত বাড়ি নেই, সব ডোবা খাল এবং ধানি জমি এরকম, গাছপালায় ভরপুর। তো এরকম গেলাম ভালো মতন, যাওয়ার পর আসলাম, হ্যাঁ ঠিকই আমার 8:30 লাগলো ওখানে যাইতে, তো 8:35 আবার ব্যাক করছি। তো ব্যাক করার সময়ে প্রথম যে বাঘটা পড়ে, আমি যে বাঘটা নিই, নেওয়ার পর সামনের বাঘটা নিতে গিয়ে আমি কিছুটা স্তম্ভিত হয়ে গেলাম, সে কি আমি যেখানে সোজা একটা রাস্তা, দুইটা বাঘ ইউটার্ন আছে একটা, ইউটার্নের পর সোজা আমি রাস্তায় চলে যাব, কিন্তু ওইখানে কোনো সোজা কোনো রাস্তাই নেই, একটা ডান দিকে রাস্তা গেছে একটা বাম দিকে রাস্তা গেছে। তো আমি দেখলাম যে ডান দিকে যে রাস্তাটা গেছে, ডান দিকের রাস্তাটা ওইটা শিকিচর দেরিবান যে বাজারটা, বাজার বললে ভুল হইব, দুইটা দোকান মাত্র, তো আলোর কিছুটা মানে ই পাওয়া যায় ডান দিক দিয়ে গেলে, মানে আলোর কিছু দেখতে পাচ্ছি যে কিছু একটা আলো আছে। তো আমি ডান দিকে যাই, অনেকক্ষণ যাওয়ার পর যে দেখলাম যে আমার যে সাইকেল, সাইকেল সহ দুবাই আমি পড়ে গেছি। শোন ভাই, জায়গাটা হইলো কি আপনার, মানে ধানি জমির যে রাস্তা আই বলে যেটা, আইল একটু সামান্য আইল গেলেই 30 কি 35 মিটার দূরে এরকম দূরে গেলে ওই একটা ডোবা বদ্ধ একটা মানে পুকুরের মতন কচুরি পানা ভরা, এই পুকুরের চারপাশে আবার গাছপালা। তো আমি দেখলাম কি ডাইরেক্ট ওইখানে যেটা আমি পুষছি ওইখানে পড়ার পর আমার খেয়াল হয়েছে আর আমি কোথায় পুষ করলাম, মিষ্টি টিষ্টি যা আছে সাইকেল এর সবই ডোবায় পড়ে গেছে, বাইকনা কামতেছে, যেমন ব্যথা পাইছে ও খুব গভীর ভাবে ব্যথা পাইছে। সাইকেলটা কে চালাচ্ছিল? সাইকেল আমি চালাইছিলাম, ভাইগনার পিছন দিয়া ফোনের যে টর্চ ছিল ওইটা অন করা সামনে ধরে রাখছিল সাইকেলের সামনে। তো বললাম তো আমি ওরে নিয়া যে বলি যে তোমাদের এলাকায় এটা কেমন, মানে ভয় পেয়ে গেছি এটা পুড়াইলাম, তো রাস্তার এখানে পুষছি, আমি দেখলাম আমার পাশে কোনো রাস্তাও নাই, রাস্তা আরো দূরে, আমি জিজ্ঞাসা এখানে কিভাবে এলাম, আমি ওরে জিজ্ঞাসা এখানে কিভাবে এলাম,
চলো একটা ভুল রাস্তায় গেছি।
হ্যাঁ ভুল রাস্তা কি, রাস্তাই নাই এখানে, আরে যেটা বলছি যে ইউ টার্ন আছে একটা, ইউ টার্নের পর সোজা একটা লম্বা রাস্তা চলে গেছে ওইটা দিয়েই আমি শিকিচর যাবো, কিন্তু ওই রাস্তাটাই আমি পাইনি, আবারটা আমি কিন্তু আমি দেখছি রাস্তাটা, কিন্তু ওই রাস্তাটা যাওয়ার সময় আমি দেখতেছি না।
উনি যখন পড়ে গেছিল পড়লে এসে চলাচল রাস্তার পাশে যদি পড়ে তাহলে পাশেই রাস্তা, রাস্তার পাশে পড়বে, কিন্তু উনি যে এখানে পড়ছে সেটা রাস্তা থেকে অনেক দূরে, এখানে আসার কথা,
আসার কথা। আর আমি যে দুইটা রাস্তা দেখছি ডান দিকে একটা বাম পাশে একটা, এই দুইটা রাস্তার কোনো অস্তিত্বই নেই।
আচ্ছা
তো একটা দৌড় দিয়ে মাঝখানে গেলাম, তো কোনো সিস্টেম নাই, যাতায়াত অন্ধকার, ফোনে চার্জও নেই, কি করবো, অনেকক্ষণ দৌড়াইলাম, মানে ক্লান্ত ছিলাম, আমাদের শরীর খুব ওজন হয়ে গেছিল, ভার হয়ে গেছিল, শরীরে কোনো শক্তি পাইতেছিলাম না, তো ভয় পাইছি, দুজনে ভয় পাইছি। আর আমি ওরে বোঝানোর চেষ্টা করি নি যে ও যে ভয় পাইছে এরকম কিছু করছে, তো ও বারে বারে একটা কথা বলতেছিল যে মামা ডান দিকে বাম দিকে যে রাস্তা ওই দুইটা রাস্তা তো আর দেখলাম না, ওখানে যাতায়াতের মানে প্রধান যদি বাহন হয় তাহলে মোটর সাইকেল, বলতে আছে যে মামার এখানে কি করো থামাইছে আমাদের দীক্ষা, তো আমাদের শরীর পুরো ঘামে গেছে, তা পানি উনি ভরা শরীরে মানে ও জঘন্য অবস্থা শরীরে, তো আমরা খুব ক্লান্ত ছিলাম, আমি মুখ দিয়ে কোনো কথা বের হয়েছিল না, আমার বুঝতে পারছি এখানে আইসিলা কেন, তো আমি মানে বলছি আমার একটু শিকিচর বাজারে নিয়ে যান, তো উনি নিয়ে গেছে। তারপর থেকে আমি দুই দিন দেড় দিন পর আমি, হ্যাঁ দেড় দিন পর আমি বিছানার ছোঁয়া, আমার বাবা আমার জিজ্ঞেসে কি ছিল বাবা, তা আমি বললাম বাবা এই কাহিনী, পরে পরে যে এলাকার ওই এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছে তারা বললো যে এখানে এর আগে একটা মেয়ের লাশ পাওয়া গেছে, আর এখানে যে ডান দিকে বাম দিকে দুইটা রাস্তা দুই দিকে চলে গেছে এরকম কোনো রাস্তাই নেই, কিন্তু এর আগে অনেকে দেখছে,
অনেকে রাত্রের বেলা চলার সময় এরকম মানে এরকম রাস্তার অস্তিত্ব পাইছে যে রাত্রের বেলা দেখে দিনের বেলা আসলে
আসলে দেখে না,
প্রকৃত অর্থে রাস্তা নাই,
যে কোনো রাস্তা নেই, কিন্তু অনেকে দেখছে, কিন্তু যারা এক্সপার্ট এ ব্যাপারে অনেকে বাইক চালক আছে তারা সোজাই চলে যায় আল্লাহ রসুলের নাম নিয়ে, তারা সোজাই চলে যায়।
এখানে একটা আমি শুনে যেটা বুঝলাম, এখানে আমি একটা টার্ম আমি চলে বলে রাখি, প্যারাডক্স নামে একটা ব্যাপার আছে, প্যারাডক্স জিনিসটা এরকম যে এটা হচ্ছে মানুষকে মেন্টালি এমন ভাবে হিপনোটাইজড করে দেওয়া হয় সিচুয়েশন দিয়ে যে তুই যাইতে থাকবি যাইতে থাকবি, একটা সময় তোর মনে হবে ওই জায়গাটা এরকম, ওই জায়গাটা এখানে শেষ হয়ে নাই, হয় নাই, আরো সামনে পথ আছে, কিন্তু আসলে সামনে স্পেস নাই কিছু ফাঁকা। হ্যাঁ, এবং এটা অনেক সময় ড্রাইভারদের ক্ষেত্রে হয়, সোজা যাইতেছে সামনে খাদ আছে বা সামনে হয়তো পাহাড়ের মোড় আছে, সে মোড় দেখতে পাচ্ছে না, সে দেখতে পাচ্ছে সোজা
রাস্তা। আচ্ছা, এরপরে আর তেমন কোনো প্রবলেম হয় নাই?
হ্যাঁ, তারপর থেকে আমার জ্বর ছিল। তো এখানকার যে গণ্যমান্য ব্যক্তি আমার পরে যে নোটিস করে যে আমার বাবারে বলে যে যেই ডোবা, ওই ডোবার ওখানে একটা মেয়ে লাশ পাওয়া গেছে। এখানে কারা কিভাবে ফোন করছে জানি না, কিন্তু অনেকদিন
খুন করা লাশ পাওয়া গেছে,
খুন করা অপমৃত্যু। তো এখানে পালানো রাখাই হয়েছিল অনেকদিন, দেড় মাস অনেক খোঁজাখুঁজি খোঁজাখুঁজি পাওয়ার পরও হয়নি।
আচ্ছা আচ্ছা, ওখানে মানে গুম করে ফেলানো?
তো ওখানে কোনো মানে নারী ঘটিত কোনো ব্যাপার দেখেন নাই?
না,
কোনো মেয়েকে বা কোনো
মেয়েকে দেখি নাই, এটার আমি কোনো ব্যাখ্যা খুঁজা পাই নাই। আমাকে ওদিকে টান দিচ্ছে কেউ, এর আগেও ওনার বলছে যে এখানে এর আগেও যারা দেখছে যে দুইটা ডান দিকে রাস্তা দেখতে পায়, বাম দিকে রাস্তা দেখতে পায়।
তার মানে মানে ওই ঘটনার ওখানেই শেষ, এরপরে আর তেমন কোনো
হয়নি? যে আমি আমার জ্বর ছিল অনেকদিন।
তো আপনার আর কোনো ধরনের কোনো কিছুর মধ্যে কি পড়েছেন কিনা?
হ্যাঁ জি, আমি আমি খেলাধুলা করি, রায়ন ভাই সময় তো অবশ্যই জানেন।
হ্যাঁ, আপনি শুরুতে বলছিলেন যে আপনি ক্রিকেট খেলেন।
আমি নারায়ণগঞ্জ আন্তঃজেলা ক্রিকেটে আন্ডার 16 প্লেয়ার ছিলাম, 2011-12 খেলছি আমি 2 বছর। তো ওইখানে ফার্স্টে আমরা যাই গোপালগঞ্জে খেলতে, আমাদের বেনুপাড়া শেখ কামাল স্টেডিয়াম গোপালগঞ্জ। তো ওইখানে যাই, ওখানে যাওয়ার পর শুনে আমি একটা হোটেলে উঠি, আমরা এখান থেকে ঢাকা থেকে রওনা দিছি 6টার দিকে, ওখানে আমাদের 3টা বাজছে
দুপুর।
হ্যাঁ, দুপুর 3টা। তো আমরা খুব ক্লান্ত ছিলাম, মানে হোটেলের বর্ণনাটা দেই ভাই, মানে হোটেলটা হলো কি 3টা মানে ভাগে বিভক্ত। বাম পাশে, বাম পাশে যে একটা 5টা রুম, মাঝখান দিয়ে করিডোর, ডান পাশে 5টা রুম, তারপর একটা করিডোর।
আপনার
ডান দিকে যে একটা ডান দিকে পানি মানে একটা বিদ্যুৎ ডান দিকে জিনিসটা মানে জায়গাটা এমন হন্টেড যে মানে গাছপালা দিয়া জঙ্গলের মতো
পাশের এক রোয়ের জানালার পরে যে জায়গা আছে গাছপালা জঙ্গলে দেখা যায় ওই জানালা।
জি জি। তো ডান পাশে বাম পাশের যেই স্পেসটা আছে গড়গুলো 5টা রুম, তো সবাই দখল হয়ে গেছে, আমি হেলতে দুলতে আইসি, তো আমার লাস্টে দিয়ে আমি আই পাই নাই, আমার রুমটা আমি আই বাম দিকে আই পাই নাই। তো অনেক কষ্টে আমাদের যে বাম ডান দিকে যে একটা মাঝখানের যে রুম গুলো আছে ওইখানেও আমার হয় নাই, লাস্টে দিয়ে আমার ওই আরো ডানে যেটা আছে ওইখানে যাইতে হয়,
শেষ ফ্লোরে যাই,
শেষ ফ্লোরে যাইতে হয়। জি। তো অনেক রুম দেখছি সবই খালি, অবস্থা ভালো না, একটা রুম অনেক পরিপাটি, আমার দিতে যায় না এই রুমটা, যে না ভাই রুমটার ভিতরে থাকেন না রুমটা। তো আমার অনেক সুন্দর লাগছে, এখানে টিপি আছে, অনেক সুযোগ সুবিধা, ফ্যাসিলিটি
আছে, অন্যান্য বিষয় আছে,
ফ্যাসিলিটি অনেক ভালো, বাথরুমও ভালো। তো এখানে আমি উঠছি, উঠার পর সবকিছু ফ্রেন্ড এর সাথে দিনের বেলা আড্ডা দিতে আসি, খাইলাম। তো আমরা টিম মিটিং করবো যেটা আমি 6টার দিকে টিম মিটিং আছে, আমরা পরিকল্পনা করবো আগামীকাল ম্যাচে কি হবে, কে খেলবে। খাওয়ার পর আমি হোটেলে গেলাম, আমরা দুপুরে মানে রাতের খাবারটা খাইতে তো আসলাম। আসার পর আমি বেশি, আমরা তো প্লেয়াররা বেশি রাত জাগি না, 8টা 9টা 9টা 10টার আগে আমরা ঘুমায় যাই। তো 9টা ঘুমাইতে গেছি, ঘুমাইতে গেছি আমার রুমে, তো এমন সময় রাত বাজ বেশি 12টা বাজে এরকম, রাত 12টা বাজে। তো ডান দিকে আপনারা যেটা বললাম যে একটা জঙ্গল, তো ওইটার ডান দিকে কিন্তু একটা বিদ্যুৎ অফিস আছে। তো বিদ্যুৎ অফিসটা মানে এরকম যে বন মানে গাছপালা দিয়া এরকম মানে জঙ্গল ঘেরাও করা জঙ্গল। তো আমি দরজা খুললে ওইটা দেখতে পাই। দিনের বেলা দেখতে অপূর্ব সুন্দর দেখাইতো, ভালোই লাগতেছিল, খুব সুন্দর। তো রাতের বেলা যেটা আমি ফোনে কথা বলতেছিলাম 9:30 দিয়ে এরকম, তো কথা বলার সময় যে দেখলাম যে না অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়তে আমি শুইলাম। তো রাত বাজে 12টা এরকম, তো আমার দরজায় নক করতেছে, কে জানি নক করতেছে, জানালায় নক করতেছে, আমি মানে
জানালায় নক করতে।
হ্যাঁ, আমি ভাবছি আমার ফ্রেন্ড যারা আছে এগুলো আমার সাথে ফান মজা করতেছে, আমার ভয় দেখানোর জন্য কিছু গুট করতেছে।
আরো একবার ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, এবং আমরা একটা কথা বারবার বলি, রাত যত বাড়বে ডরের আবেদন ততটা বাড়বে, ঢাকা শহর অনেকখানি ফাঁকা হয়ে গেছে। জানালাটা খুললে হয়তো আপনার বিল্ডিং এর পাশে যে মানুষটিকে আপনি প্রতিনিয়ত দেখতে পেতেন সেই মানুষটি নেই, কারণ ঈদের ছুটিতে সে হয়তো বাড়িতে আছে। ঢাকা শহরের রাস্তাঘাট অনেকখানি ফাঁকা। ল্যাম্পোস্টের সোডিয়াম আলোটা আপনার কাছে অদ্ভুত সুন্দর হয়ে ধরা দিচ্ছে, কিন্তু এই সুন্দর ভুতুরে পরিবেশেও প্রশান্তির জায়গাতে কখনো কখনো সুন্দরের আবেদন একটু অন্যরকম হয়ে যায়। যদি আপনি ডরের রেসিপিটা মনে রেখে আজকের এই ডরটা শোনেন, একই সাথে গ্রামে যারা গিয়েছেন তারাও আজকের এই ডর শুনে গ্রামের পরিবেশে শহরের পরিবেশ থেকে অন্যরকম একটা ফিলিংস হয়তো পেতে পারেন। প্লিজ যারা শুনছেন তারা অবশ্যই ডরের রেসিপিটা মনে রাখবেন। একটু পরে আবারও বলবো, তবে তার আগে আপনাকে ফোন নাম্বারটা মনে করিয়ে দিচ্ছি। ডরে আসতে চাইলে আমাদেরকে ফোন করুন 09613892892। আবার বলছি 09613892892। ডর। বৃহস্পতিবারের রাত মানেই হচ্ছে ডর। আমি আরজে কিবরি আপনার সঙ্গে রয়েছি, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার লোবান সাউন্ডে এবং অন দ্য স্পট গেস্টদেরকে নিয়ে সুমন ও রেহান। আবারও ফিরতে চাই ওদের কাছে, তবে একটু আগে বলেছিলাম রাত ১২টা যেহেতু হয়েছে অবশ্যই ডরের রেসিপি মনে রেখে আপনি ডর শোনার চেষ্টা করুন। আপনি যে ঘরটাতে আছেন সেই ঘরের বাতিটা নিভিয়ে দিন, সেই ঘরের মধ্যে আপনি একা থাকুন, এবং ঘরে যদি জানালা থাকে জানালাটা হালকা করে খোলা রাখুন। এবার রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডে শুনতে থাকুন ডর। ডরের আসল অনুভূতি পেতে হলে আপনাকে অবশ্যই ডরের রেসিপিটা মেনটেন করতেই হবে, এবং এই টেস্টের মাত্রা যদি আরেকটু বাড়াতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের পেজের ঠিকানা হচ্ছে facebook.com/abcradio89.2। আমি আবারও বলছি facebook.com/abcradio89.2। আমরা আবারও ফিরছি সুমন ও রেহানের কাছে।
তো আমি বললাম তোরা কি করস, আমি কিন্তু ভয় পাবো না, আগামীকাল আমার গেম আছে, আমি ডিস্টার্ব করিস না কিন্তু। তো এটা বলছি, বলার পরও তো দেখতেছি 12টা বাজে ঘুমাইছি, এমন সময় দেখি যে জানালাটা খোলা, তো একটা শ্যাডো, এরকম মানুষের কোনোই নেই, তো ভিতর দিয়ে লড়তেছে চড়তেছে। টাইম ভাবছি আমার
ভিতর দিয়ে আপনার রুমের ভিতর
না, রুমের বাইরে
বাইরে
করিডোরটা দিয়ে যে ওইটা দিয়ে তো লড়তেছে, এরকম আসা যাওয়া করতেছে। টাইম ভাবছি আমার ফ্রেন্ড যারা আছে ওরা ওনা দিয়ে এরকম কিছু করতেছে ভয় দেখানোর জন্য। টাইম বলছে আমি কিন্তু ম্যানেজার এটা নোটিস করবো, তো আমি কমপ্লেন করবো, তারা আমার সাথে ফোন করতেছে। তারপর দেখি না, তারপর হয় না, বিভিন্ন মানে আওয়াজ, বিভিন্ন ধরনের বিভিন্ন আওয়াজ মাঝে মধ্যে, মানে সবচেয়ে আমার তো খারাপ লাগছে হলো ভয় পেয়ে গেছি আমি, একটা মেয়ের কান্না শুনা, গঙ্গানির একটা আত্মনাদের একটা কান্না।
ওই সময় কি আপনি রুমে একা?
রুমে একা আছি। দেখলাম কি দরজা অনেকক্ষণ নক করার পর জানালার ভিতরে শ্যাডোটা হঠাৎ জানালা ভেদ করে ভিতরে ঢুকে, তো আমি প্রচন্ড ভয় পাই, আমার শরীর ঠান্ডা হয়ে যায়, আমি লুকতে পারি না। তো ওই সময় আমি শুধু আল্লাহর নামে মুখে আসতেছিল, তো দেখলাম কি আসছে আমার মুখ মুসুর চারপাশে ঘুরতেছে, বাথরুমে ঘুরতেছে, বাথরুমে পানি ছাড়তেছে, এরকম
মানে আপনি চুপচাপ মানে দেখে আসেন?
হ্যাঁ, শুধু আমার নিঃশ্বাসের আওয়াজটাই ঘুরতেছিল। আর ওই যে সেকেন্ড যে পার্সন আছে ও না, যে হাঁটা চলা মানে কথাবার্তা, মানে কথাবার্তাই বলে না, যে কিছু করতেছে সেটা মানে আওয়াজটা শুনতেছি। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলো, আমি চোখটা বুঝে ফেলি, এক সময় দেখি যে রাত ফোন নিলাম আম্মুরে বসবে ওই জিনিসটা, তো আম্মুরে ফোন দিছি রাত অনেক, হ্যাঁ রাত আড়াইটা বলতে শরীরে ফুল দিতে, তো সেই সময় আমি সারাতে তাই ঘুমাইতে পারি নাই, অনেক ভয় পাইছিলাম। আর সাথে আমি হঠাৎ করে আমাদের সিস্টেম ছিল কি ফজরের নামাজটা পড়াই আমরা প্র্যাকটিস চলে যাবো মাঠে।
আচ্ছা,
তো আমি ঘুমের থেকে উঠতে 10টা বাজে, আমার এ নিয়ে অনেক কথাও শুনতে হয়, মানে পরের দিনের থেকে ওইখানে থাকি না,
ওই রুমে থাকেন না?
ওই রুমে থাকি না, মানে চার পাঁচ জন একসাথে আমার রুমে থাকি।
টিমমেটদের সঙ্গে বা ম্যানেজারের সঙ্গে এই বিষয়টা নিয়ে কি আলাপ করছিলেন?
হ্যাঁ, আমি সুমন ভাই আলাপ করছি, আমি ম্যানেজার যে ঘটনা বলছি আমার ঘটনা ওনারা হাস্যকর ভাবে নিছে,
কয়েকদিন ছিলেন ওখানে?
ওখানে সপ্তাহ খানিক ছিলাম।
আর কি কোনোদিন দেখছেন না? একদিনই
স্বপ্নে দেখছে একদিন,
ওনার স্বপ্ন দেখার ব্যাপারটা এবং জ্বর চলে আসার ব্যাপারটা, এই জিনিসটা কিন্তু ওনার মানসিক ব্যাপার,
মানসিক
মানে একটা ঘটনা ঘটার প্রেক্ষিতে ওটা ব্রেনে যে পরিমাণ এফেক্ট ফেলে ওই অনুযায়ী সে স্বপ্নে সেটাকে আবার দেখতে পায়, জ্বর চলে আসে।
তার মানে ওই একদিন ওই সাত দিনের মতো ছিলেন, একদিনই দেখেছেন ওটা, এরপরে আর
বাকি ছয় দিন তো সেই রুমে থাকেই
না, দেখিনি।
এরপরে আর ওখানে আর তেমন কিছু ঘটেনি?
এরপর আর ঘটে নাই, ওখান থেকে আইসা বসছি, কিন্তু জিনিসটা নিয়ে আমার মাথায় ঘুরতেছিল কারণ আমি অনেক ভয় পাইছিলাম। পরে দিয়া ওই ওই আরেই আমার এক ফ্রেন্ড ফরিদপুরে থেকে খেলে ওই হোটেলেই উঠে, ও আমাদের নারায়ণগঞ্জ যাইছে, আমি বললাম দোস্ত তোমার কই উঠছো, আমার সোহাগে উঠছিলাম। তারপরে সোহাগে ওই কথা বলার সাথে সাথেই তোর সাথেও ঘুরছে, ঘুরছে মানে তুই আমায় জিজ্ঞাইছে তুই কোন পাশে ছিলি, বিদ্যুৎ অফিসটা জঙ্গলের সাথে যে ইটা ওইটার সাথে না, ওই রুমটা মাঝখানের রুমে না? আমি হ্যাঁ, দোস্ত আমার সাথে হইতে গেছে, আমার অনেক ডিস্টার্ব করছে, আমি জ্বালাইতে আমি খেলতে পারি নাই।
মানে ওই সেম একই রুমে
একই কাহিনী একই, তো ও এটা খুঁজা বার করছে, কাহিনীটা ঘটনাটা ঘটছিল তো অনেক আগে, তো এটা হোটেলটা অনেক আগে অষ্টআশি 90 এর দিকে, তো এখানে একজন ভদ্রলোক ভাড়া হিসেবে থাকতো, মাসিক হোটেল সিস্টেম না ভাড়া হিসেবে থাকতো, সারাদিন ওখানে উনি লেখালেখি করতো, বই নিয়েই থাকতো, ছবি তুলতো, এরকমই ওনার কাজকর্মে ছিল ওর বাড়িটা নিয়ে, ওখানেই সারাদিন ঘুরতো ঘাটতো, মানে ভবঘুরে টাইপে। তো লোকটা ওখানে মারা যায়, মারা যাওয়ার পর থেকে এই রুমটার ভিতরে কিছু অশরীর কিছু ঘটে,
মানে এই রুমের মধ্যে মারা যায়।
জি,
কি জন্য মারা যায় বা এরকম কোনো কিছু কি জানা গেছে? মানে মৃত্যুটা কি অপঘাতের মৃত্যু ছিল নাকি সাধারণ মৃত্যু?
ও আমার এটা বলে নাই।
আচ্ছা,
উনি আমার বলে নাই, কিন্তু এখানে রুমের ভিতরে মারা যায়, বাথরুমে মারা যায়।
মানে কিভাবে মারা গেছে, ওই ধরনের কোনো কিছু সিমটম বা চিহ্ন
পাওয়া যায় না? কিন্তু ওরে বলছে যে হোটেলে যাই দিয়ে থাকতে চেষ্টা করছে, রুমটা ই করা মানে থাকতে পারেনি, আর রুমটা কি এটা পরিষ্কার করা লাগে না, সুইপার যারা আছে পরিষ্কার করার জন্য কাজে যারা নিয়োজিত
আছে যারা আছে
তারা এই রুমটা কোনোদিনও পরিষ্কার করে না, তাদের এটা অটোমেটিকলি এই রুমটা পরিষ্কার থাকে সবসময়।
অদ্ভুত না বিষয়টা? মানে ওই লোক কিন্তু মানে ও তার কোনো ফ্যামিলি বা কোনো বাড়ি ঘর ছিল না, এখানেই সে থাকতো।
এরকম কিছু মানে এরকম কিছু পাগলা লোক থাকে আসলে?
থাকে আসলে দোস্ত, আমাদের এলাকায় এরকম একটা ঘটনা ছিল, মানে যদিও রুমটাতে খুব একটা ঘটনা ঘটে নাই, কিন্তু এরকম একটা ছিল, একটা ডাক বাংলো ছিল, সেই ডাক বাংলোতে একটা রুম ছিল, ডাক বাংলোটা টিন শেড, একটা রুমে একটা লোক অনেক দিন যাবৎ থাকতো রাস্তার ধারে। হঠাৎ করে একদিন মানে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, কেউ বলে চোখ করে মারা গেছে, কেউ বলছে সুইসাইড করছে, বিভিন্ন ধরনের কথা প্রচলিত আছে, কিন্তু এটাতে পরের দিন একদিন সকালবেলা যে ডাক বাংলোর দায়িত্বে ছিল সে যে দরজা নক করছে, কোনো সাড়া শব্দ পায় না, তারপর আরো অনেক মানুষজন মিলে তারপর এই দরজা ভাঙছে, জানালা ভাঙছে, ঢুকে যায় দেখে সে বিছানার উপর মরে পড়ে আছে। বড় বেশি হচ্ছে যে এরপর থেকে এই রুমটাতে সহজে খুব মানুষ একটা থাকতে যাইতো না, তো এর পরবর্তীতে অবশ্যই এটা ভেঙে ফেলা হয়েছে, আর তেমন কিছু ঘটনা ঘটে নাই। কিন্তু আমরা ছোটবেলায় মাঝে মাঝে যদিও এটা মানসিকই ছিল, মানে ওই ডাক বাংলোর সামনে দিয়ে বিশেষ করে ওই রুমটা যেহেতু রাস্তার পাশে ছিল, ওই রাস্তা যখন ক্রস করতাম আমাদের মনে একটা ভয় কাজ করতো, যদিও এটা এখন বুঝতে পারছি যে এটা সম্পূর্ণ মানসিক একটা ভয় ছিল।
এরকম কিছু ব্যাপার আছে, মানে একটা মৃত্যু যখন একলা একলা ঘটে না, তখন ওটাকে কখনোই স্বাভাবিক মনে হয় না।
জি জি,
মাহবুব ভাই, মাহবুব আলম শোনেন না?
জি।
আচ্ছা, তো আপনার জীবনে এই ধরনের বেশ কিছু ঘটনাই তো শুনলাম ঘটে গেছে, তো এই ঘটনাগুলোর মধ্যে এমন কি আর কোনো ঘটনা আছে যেটা আপনাকে এখনো এখনো আপনার পিছু ছাড়েনি বা এখনো আপনার মনে হয় যে না এরকম ঘটনা আবারও ঘটতে পারে বা ঘটছে?
সুমন ভাইয়ের, আমি যতটুকু আমাদের টিমের কাছ থেকে শুনছিলাম, আপনার মনে হয় বড় ভাইয়ের সঙ্গে কিছু একটা ঘটছে।
হ্যাঁ, আমার বড় ভাইয়ের সাথে কিছু একটা ঘটছে।
আচ্ছা, কি হয়েছে?
আমার বড় ভাইয়ের নাম মামুন, আমাদের মানে উপার্জন করার যে একটা আছে দোকান, উনি দোকান চালায়, আমাদের জীবিকা নির্বাহ করে।
আচ্ছা,
তো উনি সকাল সকালই উঠে ঘুমের থেকে ওইটা দোকান ওপেন করবে এরকম, তো দোকান ওপেন করতে গেছে সকাল ফজরের পর 6টার দিকে এরকম, তো ফজরের পর গেছে উনি, তো এমন এক সময় দোকান সবেমাত্র চালু করছে এরকম একজন বয়স্ক লোক আইছে।
কিসের দোকান?
চায়ের দোকান। তারপর এমন এক সময়ে একটা বৃদ্ধ লোক আসে, শরীর খুবই শুকনো, দাড়ি আছে, টুপি আছে, সাদা পাঞ্জাবি, চেহারাটা যেমনই হোক না কেন, মানে কাপড় চোপড়ে মানে ভাব বেশে অনেকই মানে জিনিস মনে অনেক মানে
বড়লোক
বড়লোক টাইপের এরকম। ভাইয়ার কাছ থেকে টাকা চাই, কিছু টাকা দে না, কিছুতেই খাই না অনেকদিন ধরে টাকা দে। সুমন ভাই, রায়ন ভাই, সকাল সকাল দোকান মেললে বাকি
বনি করার আগে
বনি করা, হ্যাঁ বাকি জিনিসটা কেউ টাকা দেওয়া এমনিও
এটা কোন
দোকান নিয়মে নাই,
সকালবেলা সন্ধ্যার সময়।
আর আমার ভাই একটু উগ্র প্রকৃতির ছিল, এই নিয়ে ওই যে বৃদ্ধ উনারে হুমকি দামকিতে অনেক
সকালবেলায়
সকালবেলা আইসাই ঝামেলা, আপনি এখান থেকে যান, এমন টাকা দিতেছেন কত অনেক লাভ হইব, আমি খাই না অনেক দিন ধরে, এই টাকা তুই দিবি, এই টাকা অনেক দূর চাইব। ভাইয়া বলছে সারাদিন ভাইয়া দোকান আসছিল, দোকান অফ করবে আনুমানিক 8টা কি 8:30 এরকম, যে রাস্তার কথা বলতেছে নারায়ণগঞ্জ ঢাকা ওই রাস্তা গুলো সব 6টার পর থেকে খালি হয়ে যায়, এখান থেকে যাতায়াত হয় না, মানুষ হাইটা এখানে যাতায়াত ব্যবস্থা মানে অতটাই ভালো না, হাঁটা চলাও করে না এখানে। এই সময়ে মানে ভাইয়া দোকান অফ করছে 8:30 বাজে, ভাইয়া বাসার দিকে ব্যাক করতেছে, বাসায় আসলো, বাসায় আসার সময় আমাদের একটা গুলি পড়ে, আসার সময় একটা গুলি লম্বায় চলে গেছে, একটা
মানে গলি,
হ্যাঁ গলি, চিপা অনেকটা গলি, ডান দিকে বিশাল দেয়াল, ডান দিকে ডোবা, এখানে ডোবার ব্যাপারে রান ভাই একটা কথা বলি, এখানে কিন্তু একটা লাশ পাওয়া গেছিল, একটা মোটা একটা মহিলার লাশ পাওয়া গেছিল যা বিকৃত অবস্থায়,
মানে অনেক দিনের,
হ্যাঁ অনেক দিনের লাশ, তো অনেক আগে এটা। আর ওখানে আমাদের দোকানটাই প্রথম ছিল, আইসে আসার পর ভাইয়া ওই গুলির ভেতর ঢুকছে, বাম দিকে একটা নিম গাছ আছে, নিম গাছের নিচে আস্তে আস্তে গান গেতে গেছে, এমন সময় উপরে উঠা যায়, হাওয়ার উপরে আমার তুলা নিছে,
মানে মানে মাটি থেকে
শূন্য উঠে নিয়ে গেছে গাছের সাথে, অনেকক্ষণ গাছের সাথে মানে বাড়ি দেয় মাথার সাথে, গাছের যে ডাল আছে ডালের সাথে বাড়ি দেয়, তো উনি ভাইয়া পরিষ্কার দেখতে পাচ্ছে যে গাছের উপরে যে বৃদ্ধ বৃদ্ধ যারে অপমান করা হয়েছিল সকালবেলা, জি ওইটা এর উপর হাসতেছে, তো ভাইয়া প্রচন্ড ভয় পেয়ে যায়, তো আমরা ভাইয়া ফেরার অনেক লেট হইতেছিল, কারণ ভাইয়া 8টার ভিতরে বাড়ি চলে আসে, তো আমরা আমার আম্মু আমি আব্বু বার হয়েছি দোকানে যে কি হয় দেখে আসতেছে না কেন, তো দেখি যে ভাইয়া যে গাছের উপরে ডালের সাথে মাথা বাড়ি দিতেছে,
আপনারা যাই দেখেছেন নিজে নিজে,
হ্যাঁ উপরে নিম গাছের উপরে, বেশি উঁচা না গাছ, বেশি বড়ও না, অল্পই গাছের উপরে গিয়ে একটা ডালার সাথে মাথা বাড়ি দিতেছে।
তারপরে আপনার ওইখান থেকে সে তো তখন সেন্সে ছিল না, বুঝে যাচ্ছে,
তারপর তো আমার আব্বু আর আমরা খুবই ভয় পেয়ে যাই, আম্মু চোরা করার পরে পড়ার পর অটোমেটিকলি ওইখান থেকে ভাইয়া নিচে পড়ে যায়, তারপর থেকে
আপনাদের অস্তিত্বটা টের পাওয়ার পরেই সে টাস করে নিতে পারে যায় আর কি,
আমরা দূরে থেকে দেখতেছি ভাই এমন করতেছে, তারপর থেকে আমার ভাইয়া আসলে মেন্টালি ভাবে প্রবলেম করে যায়, মাথার ভিতরে এখনো প্রবলেম আছে, অস্বাভাবিক আচরণ করে, এবং সবচেয়ে দুঃখের ব্যাপার হলো কি না, আমার ভাইয়ার বিয়ে হয়েছিল, আমার যে ভাবি ছিল তার এরকম আচরণ দেখে আমার ভাবি চলে যায়,
কিন্তু এর আগে এরকম ছিল না, ওই ঘটনার আগে এরকম ছিল না,
আমার ভাই অনেকই হার্ড ওয়ার্ক করতো, অনেক পরিশ্রমী ছিল, তারপর থেকে আমার ভাইয়া আর মাঝে মধ্যে বাসার ভিতরে হঠাৎ কোনো কারণ ছাড়াই ঝগড়া করে, বাসায় কিছু ভাঙ্গাভাঙ্গি করে,
আগে স্বাভাবিক যে মানুষটা ছিল তার মধ্যে অনেক পরিবর্তন খুব হঠাৎ করে হয়ে
এরকম হয়, আসলে আমাদের ব্রেনের পিছনের একটা অংশ আছে, ওই অংশটাতে বাড়ি পড়লে মানুষের স্বভাব চরিত্র একেবারে টোটালি চেঞ্জ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দেয়। আর আপনি বলতেছিলেন আপনার আব্বার সাথে এই ধরনের কিছু ঘটনা ঘটছে।
প্রায় 17 থেকে 18 বছর আগে আমার বাবার সাথে একটা ঘটনা ঘটে। তো সেই সময় আমার বাবা একটা স্টিল কোম্পানিতে চাকরি করতো। তো বাবা সবসময় রাত করে বাসায় ফিরত কাজের সুবাদে, আমরা পুকুরের পানিতে গোসল করতাম। আর বাসার থেকে অনেক দূরে পুকুরটা ছিল। আর পুকুর কি, এটা একটা ডোবা ছিল, আমরা জিনিসটা তৈরি করে আনিছি গোসল করার জন্য,
নিজেদের মতন একটু পরিষ্কার পরিষ্কার করে বানাইছি।
জি জি, তো অনেকটা জিনিসটা দেখতে অনেক ভয়ানক থাকতো, মাছটা ধরতো মাঝে মধ্যে, এছাড়া কেউ এখানে আসতো না।
আচ্ছা,
তো বাবা এমনই একদিন আইসে রাতে 1টা কি 1:30 বাজে, এরকম কাজের থেকে আসছে। তো উনি বলছে যে আমি গোসল করতে যাবো। তো আমার আম্মু রেনিয়া গোসল করতে গেছে যে পুকুরে। তো এখানে নামছে, বাবা একটা ডুব দিছে, নেমে সাবান নিছে, সাবান নেওয়ার পর আবার ডুব দিতে গেছে। এরকম ডুব দেওয়ার পর মানে আমার তো ঘাটের পাশে ডুব দিছে, এখন উনারে উনি এক ডুবে উঠছে যে পুকুরের মাঝখানে, ডোবা কচুরির পানার উপর মাঝখান দিয়ে উপরে উঠছে, যে আমার আম্মুর নাম ধরে বলতেছে যে তুই আমার বাচ্চা, আমার টান দিতেছে কেউ জানি একটা, আমার আব্বু বলতেছে। তো আমার আব্বু কিন্তু ছিল গাঢ়ের সামনেই, অনেক গভীর ছিল পুকুরটা,
পুকুরের এক পাশে ছিল।
হ্যাঁ, ফয়সাল
ভাই পরবর্তীতে উনি মানে ডুব দিয়া ঝুলো
পড়তেছে ওরা মাঝখানে। জি, এবং তারপর উঠা বলতেছে আমার আম্মুরে যে আমার আম্মুর নাম ধরে যে আমাকে বাঁচা, আমার টান দিতেছে নিচের থেকে কেউ। তো আমার আম্মু দেখা জিনিসটা ভয় পাওয়া যায় এবং বললাম যেখানে লাশ পাওয়া গেছিল অনেক আগে, ওই জায়গাটা ওইখানে চলে গেছে। আর আমাদের ওই এলাকাটা
পুকুরের ওই জায়গায়
তো ওইখানে লাশ পাওয়া গেছে, ঠিক ওই জায়গায় আমার বাবারে নিয়ে গেছে। তো নিয়ে গেছে আমার বাবা হাঁপাইতেছে, তা আমার আম্মু ডাইরেক্টলি লাভ দিছে পুকুরে। লাভ দেওয়ার পর আমার আব্বু নিয়েছে, আর আমার আম্মু হলো কি একটু পরিষ্কার পেতে, পাঁচ ভক্ত নামাজ পরে পর্দাশীল, খুবই কঠোর পরিশ্রমী। তো উনি নিয়েছে, পরে দেওয়ার স্বপ্ন দেখাইছে আমার বাবারে অনেকদিন। হ্যাঁ, তার আগে একটা কথা নিশ্চিত করছি, আমার বাবা আসার পর থেকে মেয়ে কাজে যেতে পারতো না, সাতটা খানিক আমার বাবা মানে অনেক অসুস্থ। তারপরে তার এমন খাওয়া দাওয়া তার রুচিতে থাকতো না, খাওয়া দাওয়া করতে পারতো না। তো হঠাৎ করে অনেকদিন পর, সাতটা কি 2 সপ্তাহ পর এরকম ভালো হয়ে ওঠে। তারপর থেকে আবার সে স্বপ্ন দেখতে পায় যে এরকম জায়গায় গেছিলি, আমরা তো ওখানে আড্ডা দিতাছিলাম, যে এরকম কিছু একটা কেউ আড্ডা দিতাছিল, তো আমার আব্বু ডিস্টার্ব করছে, পানির ছিটা গিয়া ওদের উপরে পড়ছে, তারা এটারে পানিশমেন্ট দিচ্ছে আমার বাবারে। স্বপ্নে দেখতে পাইছে এরকম,
যে আড্ডার মধ্যে ঝামেলা করার কারণে ওনাকে এই অবস্থা করা।
জি জি,
আসলে এই কথাটা মাঝে মাঝে অনেক ছোটবেলায় শুনতাম, এখন অনেকটা সত্যি সত্যি মনে হয়, সবার ঘটনা শুনি না। সেটা হচ্ছে যে রাতের সময়টা আমাদের না, রাতের সময়টা অন্ধকার। আচ্ছা যাই হোক, ওই কথায় না যাই, তো আপনার বাবার সাথে এরকম ঘটনা ঘটছে, তো আমি তো দেখতেছি সুমন ভাই আপনার মানে অনেক এক্সপিরিয়েন্স এই ব্যাপারগুলো অনেকবারই আপনার আশেপাশ দিয়ে গেছে।
এরপরে আর কি কোনো কিছু কি আছে আপনার ফ্যামিলি? তো আমি দেখতে পাচ্ছি আপনার ভাইয়ের সঙ্গে ঘটেছে, আপনার সঙ্গে ঘটেছে, আপনার বাবার সঙ্গে ঘটেছে, আর কারোর সঙ্গে?
না না, আমার আম্মুর সাথে এরকম ঘটে নাই, আপুর সাথে এরকম আর কিছু ঘটে নাই। কিন্তু এখন যেটা বলবো পুরাটাই মানে নিজস্ব পার্সোনালি। তো তারপরে আমি বলতেছি এলাকাটা নোটিশ করে দিই নারায়ণগঞ্জে যারা আছে, রাতের বেলা ওইখানে আছে তারা না যায়। প্লেসটা হইলো কি কুতুবপুর, জিনিসটা ডোবা ছিল, অনেক বড় পুকুর নিয়ে জিনিসটা ছিল, ডোবা পুকুরও ছিল না, ডোবা ছিল, এটা বালু বালু দিয়ে ভরাট করা হয়েছে হঠাৎ করে। তো করার পর এখানে আমরা ফুটবল খেলতাম, 2013 সালের কথা, আমার একটা মেয়ের সাথে রিলেশনে জড়ার করি, এর ভিতরে ওর সাথে আমার দেখা সাক্ষাৎ হইতো মাঝে মধ্যে। একদিন ওদের বাড়ির পাশে, যে বালুর মাঠের কথা বর্ণনা দিতেছি, ওদের বাড়ির পাশে, ওদের বাসাটা হইলো কি সামনে রাস্তা, রাস্তার পাশে ওদের বাসা, মানে বড় একটা উঠান নিয়ে বাসা, আর বাসার পিছনে যেখানে বাথরুম, বাড়ির পিছনে মানে সামনের একটু ভিতরে জঙ্গল দিয়ে বাথরুম, এরপরে ডোবা, আর জঙ্গল টাইপের গাছ না, জঙ্গল
ঝাড়
ঝোপঝাড়ি। তো ওইখানে ও দাঁড়ায় আমার দেখতেছে, আমি খেলতেছি ফুটবল। তো এমন সময় 1টা কি 1:30 বাজে, তো আমি বলতেছি, ও আমার বলতেছে যে আজকে দেখা করবো, কিন্তু আমি বলি 2:00 দিকে, তো ও বলে যে আজকে দেখা করবো 4টার দিকে, তুমি আসবা
বিকালে
না রাতে,
রাতে
4টা বাজে তুমি আসবা এখানে।
মানে কি রাত 4টায় দেখা করতে যাবো?
এর আগেও দেখা করছি কিন্তু ওই জায়গায় দেখা করিনি, তো আমার তো পাস ছিল ওই টাইমে, বুঝি নাই। তো আমি গেছি, এর আগে যে টাইমে যে সময় গেছিলাম, ওই মানে আমি যাইতাম, ফোন দিতাম, ও আসতো। কিন্তু এবার যেটা আমি যাই, রাত কি 3টা বাজে উঠছি আমি, 3:30 বাজছে ওই স্পটে যাইতে, ঢুকেছি, আমাকে যেখানে বলছে জোরেই বলছি যে ওইখানে কিন্তু আইসো, ঠিক আছে আমি আসবো তুমি কিন্তু থাকো। তো আমি গেছি, আমরা যেখানে বসি মানে বসার একটা ভালো জায়গা আছে, এখানে আগে জিনিসটা এই ছিল, কুয়া ছিল, তারপর জিনিসটা ভরাট
করে উপরে
একটা কিছু করা হয়েছে এখানে। আমি ওরে গিয়ে ওরে পেয়ে গেছি, ফোনও দেওয়া লাগে না,
ওখানে
নিজেই ছিল। আর আমরা ওরে সবসময় মানে ওখানে বসতে বলছিলাম আমি যে তুমি ওইখানে কিন্তু বসো আমি আসবো।
এত রাত্রে বেলা একটা মেয়ে বাসা থেকে কিভাবে বেরোচ্ছে আমাকে তা আগে একটু বোঝা গেল।
আমরা লুকিয়ে দেখা গেলাম ঘটনা যে বলতেছি জাহান ভাই শোন ভাই, আমার মানে এটা ঘটনা আপনাদেরই ফার্স্ট, আমার আইকিউরে আমি এটা বলিনি।
যদিও রাতের বেলা ডেটিং মোটেও ভালো জিনিস না, তারপরও আপনি যেটা বলতে যাচ্ছেন সেটা একটু শুনি আমরা। তারপর কি হলো?
তারপর গেলাম, তো আমি যেখানে বসতে বলছিলাম ওখানে বসে নাই, দেখি জবচারির ভিতরে উল্টা হয়ে দাঁড়ায় আছে মাথায়, ওই এমনি পদ্মশীল
গার্লফ্রেন্ড দাঁড়ায় আছে।
জি দাঁড়ায় আছে, আমি ডাক দিলাম কথা বললো না, দাঁড়ায় আছে। আমি ওর সামনে যাই, ওর চেহারা দেখতে চেষ্টা করি, ও আরো আমি যত যাই ওর সামনে ও তত আগায়। তো আমি ফোনের চার্জ
This track was downloaded from FusionBD.com.
মানে অন করে আমি চেয়ারটা দেখলাম, হাতটা ধরে টান দিছি, তারপরও দেখতে পারতেছি না। তো আইসে আমার টান দিয়ে নিয়ে এসে তো ওর কাছাকাছি নিছে, তো গেছি এক জায়গায় বসাইছে, তো আমার হাত ওর হাতের কাছে রাখছে, হাত নিছে, আমার হাতে মুষ্টি যেটা মানে তার কি বলে
তালু,
হ্যাঁ তালু নিয়ে ওর মুখে দিছে, কামড় দিবে এরকম কামড় দিতে দিতে শেষ পর্যন্ত আমি টান দিছি, কামড়টা আমার এই হাতে লাগছে। এই যে রায়ন ভাই আপনি দেখতে পারতেছেন কিন্তু এই যে এখানে একটা দাগ আছে, আমার হাতটা টান দিছি, কামড়টা লাগে এখানে। আমি বলে এটা কি করলা তুমি, এত ব্যথা পাইছি কি করলে তুমি? ওই টাইম ওর চেহারাটা আমি দেখতে পাই, আসলে যে চেহারাটা ছিল ওই টাইম এটা দেখার জন্য আমি তৈরি ছিলাম।
কিরকম মানে বুঝলাম না,
ও দেখতে কালো ছিল, লম্বা ছিল, সব সবকিছু ঠিক ছিল, কিন্তু চেহারাটা একটা হোয়াইট ফ্যাকাশে চেহারা, চেহারার ভিতরে যেমন আমাদের চেহারাতে মৃত মানুষের চেহারাতে প্রাণ থাকে না,
ফ্যাকাশে রক্ত না হয়ে মানে আপনি তাকিয়ে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ ফ্যাকাশে অবস্থা।
হ্যাঁ ফ্যাকাশে অবস্থা তারে দেখছি আমি, যার সাথে দেখা করতে এসেছি না, শরীরটা সম্পূর্ণ আমার গার্লফ্রেন্ড, কিন্তু চেহারাটা না,
চেহারাটা
অন্য কেউ, অন্য কারো। চোখে যেটা দেখছি চোখে আগুন জ্বলতেছে, মুখে আমার এখানে এখানে কামড় দিলে কিন্তু অল্প রক্তই পড়বে, হ্যাঁ কিন্তু ওর মুখ দিয়ে কালো ধরনের একটা রং বা রক্ত যেটা বলে কালো মুখ দিয়ে পড়তেছে এরকম। তারপর আমি দেখলাম, এরকম দেখার পর থেকে আমি আল্লাহর নাম নেওয়া শুরু করলাম। আমি যতটুকু যত বিপদে পড়ছে আমার কোন সুরা আমার মুখ দিয়ে আসতো না, আল্লাহর নাম নিতেছি। এমন সময় আমি একটা দৌড় দিই, মানে এর আগে একটা হাসি দেয়, হাসি দেওয়ার সময় মাথা থেকে যে অন্যা ছিল অন্যা সরে যায়, হঠাৎ নর্মালি ওর সামনের চুলগুলো পিছনের চুলগুলো সামনে চলে আসে। তো আমি এরা দেখার পর এক দৌড় দিয়ে দৌড় দেওয়ার পর বাসায় এসে পড়ি। তারপর থেকে আমি অনেক অসুস্থ ছিলাম, স্বপ্নও দেখছি বারবার একটা জিনিস, আবার স্বপ্ন দেখি রাতের বেলা।
আচ্ছা আপনি চলে আসছেন সেই জিনিসটা বা কি বলবো এটা কেন জানি না, আপনার সাথে আসেনি বা পিছনে
নেই, মানে আসার সময় দৌড় দেব কোনো প্রবলেম না, দৌড় দিব। এর আগে আমি দেখে অবাক হয়ে গেছি, আমি কার কাছে আসলাম, আমি একদমই অবাক হয়ে গেছি চেহারাটা দেখে। তারপরে যেটা আমি একটা হাসি দিছে, তারপর আমি আল্লাহর নাম নিয়ে একটা দৌড় দিই। আর হয়েছে কি ভাই, আমাদের ওখানে ইদারিং বসতি বাইরে গেছে, কিন্তু মানুষ থাকে না, বিল্ডিং উঠে আর বাড়িঘর উঠে জাস্ট দখল দেখে রেখা দিছে এরকম। তো আমাদের বাসা দেখা যায় কিন্তু গুড়া ফিরা যাইতে অনেক দূর, বাসা যাওয়ার গুসুল করি নাই। পরের দিন থেকে জ্বর, পর থেকে আমি সপ্তাহখানেক এরকম, সপ্তাহ কি নয় দিন, হ্যাঁ এরকম নয় দিন আমি এরকম অসুস্থ ছিলাম। ওই মেয়েটা আমার অনেক কল দেয়, চেষ্টা করিনি ওর সাথে রিলেশন ব্যাক আপ করাতে। তারপর একদিন আমাকে বলে
কখনো কি এরকম তো ভেবেছেন আপনি যে ঘরটার মধ্যে রয়েছেন, একা হয়তো আছেন এবং আপনার ভেতর একটা অনুভূতি হচ্ছে, সেই ঘরের মধ্যে কেউ একজন আছে আপনার খুব কাছাকাছি, যাকে আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু সে আপনাকে অবজার্ভ করছে, সে অপলক দৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে আছে, ঠান্ডা মাথায় আপনাকে দেখার চেষ্টা করছে, আপনার পা থেকে মাথা পর্যন্ত। আপনি এই মুহূর্তে যদি একা একা রুমের মধ্যে থেকে থাকেন, যদি আপনার রুমের বাতিটা নেভানো থাকে এবং যদি জানালাটা হালকা করে খোলা থাকে, আপনি কি অনুভব করতে পাচ্ছেন? প্রিয় শ্রোতা, আপনি শুনছেন ডর এবিসি রেডিও FM 89.2। আর আপনি নিশ্চয়ই জানেন ডর মানে ভয়। ভয়ের এই অনুভূতি নিয়ে আমরা থাকবো রাত দুটো পর্যন্ত। তবে এই মুহূর্তে আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র 4 মিনিটের বিজ্ঞাপন বিরতি। 4 মিনিট পরে আমরা আবারও ফিরে যাব গাজীপুরের নলগাঁওয়ের খয়রাপাড়ায়। সুমন এবং রেহান অন দ্য স্পট যে গল্পগুলো ধারণ করেছে, সেরকম আপনিও আপনার জীবনের অনুভূতি ঘটনাগুলো আমাদের সাথে এসে শেয়ার করতে পারেন। যদি আসতে চান ফোন করুন এবং ছোট্ট করে বলুন কি ঘটেছিল আপনার জীবনে। ফোন করুন এই নাম্বারে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
রাতে এখানে কেউ যায় না, তো আমি জানতাম না বলে এখানে গেছি।
তবে আপনি না জেনে সেখানে গেছেন এটা একটা বিষয়, আরেকটা সবচেয়ে বড় কথা এরকম বিষয়টা মানে সামাজিক ভাবেও যদি চিন্তা করা
হয়
একটা বিষয়, এটা সব দিক থেকে ভুল।
তারপরে সুমন ভাই আমার জানলো কিভাবে যে থার্ড পার্সন ছিল, সে জানলো কিভাবে আমাদের ওদিন 4টার দিকে দেখা না?
আপনি যে ওখানে গেছেন তাকে আপনি ডাক দিয়েছেন কয়েকবার, আপনি ডাক দেওয়ার পরে তখন সে আপনাদের কিন্তু ফিরে তাকায়নি। তখন যদি আপনি জাস্ট ব্যাক করে চলে যান তাহলে আপনার সাথে কিছু ঘটতো না। ব্যাপারটা হয়েছে আপনি ভুল সময়ে ভুল জায়গায় গেছেন এবং কোনো একটা কিছু আপনার গার্লফ্রেন্ডের রূপ ধরে আপনি যাতে ভয় না পান সেই কারণে হঠাৎ করে ওই অবস্থাতেই চলে আসছে, যাতে আপনি হঠাৎ করে দেখে চিৎকার না করেন বা ভয় না পান।
মোটামুটি আমরা সবাই তো শুনলাম যে সুমন ভাইয়ের ঘটনাটা শুনলেন, ফয়সাল ভাই শুনলেন, বিশ্বাসযোগ্য কি মনে হচ্ছে আপনাদের কাছে?
এটা ওনার যে কাহিনীগুলো হয়েছে, যে এগুলো ওনার সাথে হয়েছে সেগুলোর মধ্যে ওনার কিছু ভুল আছে যার কারণে ওনার সাথে ওই এগুলো হয়েছে
অবশ্যই। ঠিক আছে, আচ্ছা ফয়সাল ভাই আপনার লাইফে কি এই ধরনের কোনো কিছু আছে নাকি আমাদের এই সুমন ভাইয়ের মতো?
হ্যাঁ,
একটু একটু আমার জীবন হয়েছে। তো তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি ফয়সাল, আমি আসছি নারায়ণগঞ্জের বন্দর থেকে।
আপনি কি করেন এখন?
আমি বিজনেস করি।
আচ্ছা, যাতে এই বিজনেসের ব্যস্ততার মাঝেও আপনি যে আমাদের সঙ্গে এত দূর আসছেন, আপনার তো ধন্যবাদ না জানাই পারছেন। একটু আমি ফয়সাল ভাই, আমি মানে খুব খেয়াল করছিলাম যে আমি যে মানুষকে একটু মনোযোগ দিয়ে আমার দেখছো বেশি মনোযোগ দিতে দেখছি রেহান, সেটা হচ্ছে ফয়সাল ভাই, মানে সুমন ভাইয়ের কথা খুব মনোযোগ দিয়ে শুনতেছে। তো আমি ফয়সাল ভাই একটু আপনার কাছে জানি যে আপনার কি আছে, মানে আপনার কি ঘটনা ঘটছে?
অ্যাকচুয়ালি আমি মাদ্রাসায় স্টুডেন্ট ছিলাম, যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, আপনারা তো সবাই জানেন যে মাদ্রাসার মধ্যে একটু ভূত বা জিন বলেন যেটা বলেন,
এই ঘটনাগুলো জানি ঘটে
থাকে, বেশি ঘটে থাকে। আমি খুব সাহসী একটা ছেলে, আমি মনে করি অনেক রাত্রে একা চলতে পারি, কিন্তু ওই ঘটনা দেখার পরে, ওই ঘটনাটা আমার যখন দেখছি তারপর থেকে আমি আর একা রাত্রে চলতে পারতাম না অনেকদিন পর্যন্ত, প্রায় মাস দুই একা আসা যাওয়া করতে পারতাম না। ওই ঘটনাটা যখন ঘটে তখন 2001 কিংবা 2 বা 3 এরকম হবে, এর কোন একটা সময় শীতের সিজন, খুব সকালবেলা আমি আমার এক ক্লাসমেটের বাসায় যাচ্ছি, যদিও সে মেয়ে, ওনার নাম হচ্ছে মুক্তা। তো ওই সময় আমার মামা আছে একজন, উনি ব্যবসা করে, ওনার টেক্সটাইল মিল আছে, টেক্সটাইল মিলের ব্যবসা। তো ওই টেক্সটাইল মিলে যে ইঞ্জিনিয়ার, উনি বাজার থেকে বাজার করে আসতেছে আর আমি আমার ওই বান্ধবীদের বাসায় যাচ্ছি।
বন্দর এলাকাতে?
জি জি জি, বন্দর এলাকাতে। তো আমাকে বলতেছে উনি যে মামা ওইদিকে যায় না, ওইদিকে অনেক মানুষ খায় হলে গেছে, ওইদিকে আপনি যায় না। আমি বললাম ইস, আমাকে আপনি পোলাপান পাবেন, বাচ্চা পাবেন আপনি। তো আমি হাস্যকর অবস্থায় ওই বান্ধবীর বাসায় গেলাম, যাওয়ার পরে দেখলাম ও আছে, ওর সাথে কথা বলছি, এমন সময় ওর মা কোথেকে যেন হাফায় দাফায় আসলো। আসার পরে ও আমাকে বলতেছে, আমাকে আর ওকে ইন্ডিকেট করে বলতেছে, হ্যাঁ তোর কি শুনছোস? আমি বললাম যে আমার কি? বলতেছে আনন্দনগর একটা গ্রাম আছে, ওই গ্রামের পরে একটা গ্রাম আছে খোসের ছড়া, গ্রামটা
খোসের ছড়া।
হ্যাঁ, খোসের ছড়া। ওই গ্রামে একজন মা তার তিনজন সন্তানকে খায় ফেলাইছে, একজন মা তিনজন সন্তানকে খায় ফেলাইছে। তখন আমি আতঙ্কিত হয়ে গেছি। আমাকে কিছুক্ষণ আগে একজন বললো যে বাজার দিকে যায় না, মানুষ খেয়ে ফেলাইতেছে, আর এখন উনি এসে বলতেছে, তাহলে তো মিথ্যা কথা হওয়ার কথা না। তখন আমার ভিতরে অনেক কৌতূহল জেগে গেল, জিজ্ঞেস করলাম ওনাকে, দেখালাম না আপনি কি দেখছেন এটা, বলে যে না আমি দেখিনি, মানুষ খেয়ে ফেলেছি। তখন আমি ছোট, ক্লাস 5 কিংবা 6 এ পড়ি মনে হয়। তো আপনি দেখেন নাই, তো আমি দেখতে যাব, ঠিক আছে? তো মুক্তা বলতেছে ও দেখতে যাবো, ওর মাও দেখতে যাবো, 2 থেকে 3 বছরের ছোট আমার একটা বোন আছে, নাম ঝুমা। তো মারে বললাম, মা বলতেছে খবরদার। এক সময় করলো কি, আমার ছোট বোন তো আমার বলতেছে যে দেখ আমি কিন্তু বুঝতে পারছি তুই যাবি, তুই যদি যাইতে চাস তাহলে আমাকে নিয়ে যেতে দিব, নাহলে আমি তোকে যেতে দেবো না।
আচ্ছা,
আমি বললাম ঠিক আছে। এই কথা বললাম দুজন আমি পিটার বাটি নিচে রেখে ওইখান থেকে চলে গেছি। কিন্তু দেখতেছি যে মানুষ কোন দিক দিয়ে হাঁটতেছে বেশি বেশি, প্রথম আনন্দনগর গ্রামে গেলাম।
এই ঘটনাটাকে তখন পুরো এলাকার মধ্যে মানে ছড়াই গেছে,
কতক্ষণে পুরো এলাকা ছড়াই গেছে কি, ওটা হয়েছে আপনার ধামগড় ইউনিয়ন, ওই ইউনিয়নের লাস্ট প্রান্তেই ওটা হয়েছে, কিন্তু মদনপুর ইউনিয়নের লাস্ট প্রান্ত থেকেও লোক ওইখানে জড়ো হয়ে গেছে,
মানে সবাই দেখতে,
সবাই দেখতে চলে গেছে।
এই ঘটনাটা অনেক ফেমাস ছিল, তার মানে
শুনেছি, আমার আম্মুর মুখে শুনছি, আব্বুর মুখে শুনছি, পেপার হয়,
তার মানে তো আমরা এখানে অথেন্টিসিটি তো পেয়ে গেলাম। তারপরে কি হলো?
তারপরে আমি তখন হাঁটতেছি, আমার ছোট বোন, দুজন ভাই বোন ছোট, আমরা একজন আরেকজনের হাতে ধরে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে এক পর্যায়ে যেতে যেতে আনন্দনগর গ্রামে গেলাম। ওই গ্রামটার পরে আরো অনেক দূর হাঁটলে ওইখানে দুই মানে খোসেশ্বরের গ্রামটা, ওই আনন্দনগর গ্রাম থেকে দেখা যাইতেছে যে পিপটা যখন সারিবদ্ধ হইয়া হাঁটতে থাকে একদিকে, যেরকম দেখা যায় যেরকম হইয়া মানুষ একদিকে হাঁটতেছে, ওইদিকে হাঁটতেছে, আমি ইভেন ওইদিক থেকে আসতেছে। আমি আর আমার ছোট বোন যাইতেছি, যাইতে দেখলাম এক পর্যায়ে আমার ওই মুক্তা বান্ধবী যে আছে, ওর মা আমাদের আগে আগে ওইখানে, ওনার সাথে গেলাম। যাওয়ার পর গিয়ে দেখলাম কি একটা মসজিদ আছে, ছোট একটা মসজিদ ছিল তখন, সামনে অল্প কিছু জায়গা ছিল, ওই জায়গাটার মধ্যে 3টা সন্তান রাখা, একটার বয়স আপনার 8-10 বছর হবে, একটার বয়স 4-5 বছর হবে, একটার বয়স মাত্র 21 দিন। তিনটা বাচ্চারই হাতের আঙুল ঘোরা নাই, পায়ের আঙুল ঘোরা নাই, এবং 21 দিনে যে বাচ্চাটা, সেই বাচ্চাটার মাথাটা একেবারে চ্যাপলানো চ্যাপটা হয়ে গেছে, দুদিকে চ্যাপটা হয়ে গেছে। এটা দেখে আমার ভিতরে এত একটা ভয় কাজ করতেছে, তার মা নাকি এই আঙুল গুলা কামড়ায় কামড়ায় খায় ফেলেছে, ওদেরকে মাইরা ফেলেছে। আর এত মানুষ এখানে জড়ো হয়েছে, তো আমি চিন্তা করলাম ওনার হাজবেন্ড কোথায়, মানে ওনার সন্তান যদি খেয়া পাই কোনো হাজবেন্ড যে কি বাসায় রাখছে সেটা দেখি। খোঁজ নিতে গেলাম, এক পর্যায়ে ওনার হাজবেন্ডের কোনো খোঁজ পেলাম না। হাজবেন্ডের খোঁজ না পাওয়ার পরে শুনতে পারলাম যে আরেকজনের কাছ থেকে যে ওনার হাজবেন্ডও নাকি উনি কি করছে উনি জানে, ওনার হাজবেন্ডে আর পাওয়া যেতেছে না, ওই লাশগুলা পাওয়া গেছে কিন্তু হাজবেন্ডে আর পাওয়া যায় নাই। তার পরিপ্রেক্ষিতে পুলিশ আসছে, যে এটা মার্ডার কেস, পুলিশ আসছে, পুলিশ এসে ওই মহিলাকে অ্যারেস্ট করে।
মহিলাটাকে কি তখন দেখতে পেয়েছিল?
জি জি, যখন বাড়ির ভিতরে যাবো গেটের সামনেই বাধা পড়ে গেল, অনেক মানুষ যেগুলো ভিতরে ছিল তারা বাইর হয়ে আসতেছে। তো আমরা চিন্তা করলাম যে বাইর হয়ে আসতেছে, কি হয়েছে কি হয়েছে, ওই মহিলাটারে পুলিশ অ্যারেস্ট করে থানায় নিয়ে যাবো এখন। ঠিক আছে, তো যে রাস্তা দিয়ে যাইবো আমরা ওই রাস্তা দিয়ে একটু সামনে গিয়ে দাঁড়ায় থাকতাম। তো আমি আর আমার ছোট বোন যখন দাঁড়াইছি তখন আমাদের পিছন দিয়ে গিয়ে অনেক মানুষ জড় হয়ে গেছে, এমন পর্যায়ে ওই মহিলাটাকেও আইনা দাঁড় করাইছে যে আমার আর আমার ছোট বোনের সামনে। ও হচ্ছে রাস্তার উপরে, রাস্তাটা মাটির রাস্তা, রাস্তার উপরে আমি নিচের জমিতে। তুই মহিলাটা আমাদের আমাদের দিকে আমাদের সবার দিকেই তাকাইছে। ঠিক আছে, তো আমাদের দিকে যখন তাকাইলো তখন দেখলাম তার ঠোঁট গুলোর মধ্যে রক্ত মক্ত মাখা। ঠিক আছে, একটা মিষ্টি কালারের শাড়ি পরা ছিল, সুতি কাপড় ওটা পরা ছিল। দেখাই আমার ভিতরে ভয় মানে আরো ভিগা যায়। আমি তৎক্ষণাৎ বাসা চলে আসি, মানে আমার ছোট বোন তো মানে বাহিরে বের হতেই পারতো না, ঘর থেকে সন্ধ্যার পরে বাহিরে বের হতে পারতো না। আমিও সন্ধ্যার পরে বাহিরে যতটুকু বের হতাম তারপরে ভিতরে অনেকটা ভয় কাজ করতো।
তাহলে কি ওই মহিলার চেহারার মধ্যে অস্বাভাবিক কোনো কিছু?
অস্বাভাবিক বলতে মহিলা স্বাভাবিকই ছিল, শুধুমাত্র ঠোঁট গোড়ার মধ্যে রক্ত মাখা ছিল, এছাড়া অন্য কোনো কিছুই না। তো এক পর্যায়ে আমি তিন চার দিন যাবৎ এটা নিয়ে আর কোনো টেনশন করতে যাই না। আমি চাইছি যে মাথা থেকে কোনো রকম এটা সরানো যায় কিনা, যাতে ভালো ঘুম হয় না। আমার ছোট বোনের এই সমস্যা, ও তো আম বাসায় আসছে, মতো আম অনেক বকাঝকা করলো যে আমি না বসে যে তোমাদের তুমি তোমরা গেলা কেন। তো তিন চার দিন পরে আমি খবর নিলাম যে ওটা কেন হইলো, ওটা আমার খাওয়াতে হয়ে আছে। ওনার কাছ থেকে জানতে পারলাম জনব আলী ফকির নামের ফকির আগে প্রথম পর্যায়ে এই যে জিনটা এই কাজটা করছে ওই অশরীরটা প্রথম ওনার মায়ের শরীরে ছিল।
আচ্ছা, তো এই কাজটা আসলে জিনের?
হম, ওটা ছিল প্রথম ওনার মায়ের শরীরে। মেয়ের হাজবেন্ড, মেয়ের স্বামী, সে যেহেতু জিন্দা প্রতিষ্ঠ হয়ে গেছে এবং তারে ভালো করার জন্য একজন কবিরাজের কাছে যাবে, একজন কবিরাজের কাছে গেছে। তার নাম হচ্ছে জনব আলী ফকির, ওই ইস্পাহানি এলাকায় নাম করে একজন ফকির। যখন একটা প্রজেস্ট ব্যক্তিকে জিন ছাড়ানোর কাজটা করা হয় তখন কিন্তু সেই জিনটাকে টর্চার করা হয়। হ্যাঁ, তো ওই জিনটাকে টর্চার করা হয়েছে। তো ওদের ওরা কিন্তু বলে যে আমার একটা ডিমান্ড থাকে ওদের, যে আমি 10 কেজি মিশতে চাই বা 1 মণ মিশতে চাই, 40 কেজি মিশতে চাই, একটা গরু চাই, 4টা মুরগি চাই, এরকম কোনো কিছু একটা ডিমান্ড করে ওরা। ঠিক আছে, তো ওই জিনটা নাকি ডিমান্ড করে 5টা খাসি। যে ওই কবিরাজটা বলে ঠিক আছে তাহলে তুমি খাসিগুলো নিয়ে যাও, ওদেরকে সময় দাও, পরে এক সময় আসবা, আইসা খাসিগুলো নিয়ে যাবা। তো ওনারা সময় দেয় ওই বৃহস্পতিবার দিন ভোরে আইসা নিয়ে যাবো সেটা। ঠিক আছে, তাও আজানের আগে। তো আজানের আগে যখন খাসিগুলো দরজার সামনে বাইরে রাখার কথা ছিল আর কি, ওই কবিরাজ রাত্রে 12টার পরে সেখান থেকে বাইরে যায় আর দরজাটা বলে যে আমি বাইরে এলে ভিতর থেকে দরজাটা লাগাই দিবেন। ভিতর থেকে দরজাটা লাগাই দেয়। লাগাই দেওয়ার পরে কবিরাজ ওই দরজার সামনে যে খাসিগুলো বাঁধা ছিল সেই খাসিগুলো নিয়ে চলে যায়, নিয়ে তার বাড়িতে বেঁধে রাখে। যখন ডিউটিনের ঘর গুলার মধ্যে আঙুল দিয়ে একপাশ থেকে হাত দিয়ে অন্য আরেক পাশে নেওয়া হয় তখন কিন্তু একটা শব্দ হয়, শব্দ হয়। এরকম একটা শব্দ হইয়া আসলো ওনার দরজার সামনে। দরজার সামনে দেখলো যে মনে হলো যে একটা আলো, তার হাজবেন্ডের বিবরণ থেকে যেটা তার শাশুড়ি পর্যন্ত এরকম বিবরণ দিল আমার খালতো ভাইয়ের কাছে, ওই একটা আলো হইয়া সেটা ঘরের ভিতরে প্রবেশ করে। ঘরের ভিতরে যে প্রবেশ করে, প্রবেশ করার পরেই তার অ্যাটিটিউড অন্যরকম হয়ে
যায়,
মহিলার অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে যাওয়ার পরে ওই মহিলা করে কি তার স্বামীকে ঘাড়ে ধরে নাকি একটা ঢিল্লা মারে, দরজা ভাঙা সে বাইরে গিয়ে পড়ে। মানে ওইখান থেকে দৌড়ে কোথায় পালায় উনি তার আর খুঁজে পাওয়া যায় নাই। এক পর্যায়ে তার যে সন্তানগুলো আছে, প্রথম ছোট সন্তানারে মেরে ফেলেছে আঙুল গুলা কামড়ায় কামড়ায়, এবং ছোট সন্তানার পায়ে ধরে নাকি একটা মানে বাড়ি মারছে, ঘরের মধ্যে পাকা যে খাম থাকে ওই খামের মধ্যে। যাই হোক, তিন চার লোক এভাবে উনি মারলো,
যে কারণে আপনি বললেন মাথাটা ঠিক
ছিল। তিনটা, এক একে তিনটা সন্তানকে মেরে ফেলছে। মেরাকলার পরে ওই জিনটা যে এই কাজটা করলো সেটা হচ্ছে ওকে প্রথম টর্চার করা হয়েছে। টর্চার করার পর তার যে ডিমান্ডটা ছিল খাসি, সেই খাসির ডিমান্ডটা কিন্তু পূরণ করা হয়নি, কবি আসলে কিন্তু নিয়ে গেছিল, সেই জন্য সে আইসা মহিলাটাকে এরকম কিছু কাজ করতে বাধ্য করলো আর কি। এই হলো মানে মেইন কাহিনী। এরপর তাকে পুলিশ অ্যারেস্ট করে মার্ডার কেস হয়, তো ওনাকে হসপিটালে ভর্তি করা হয়, অনেকদিন হসপিটালে ছিল। এক পর্যায়ে শুনছি যে ওনাকে নাকি আবার ওই জিন ছুটানোর জন্য ইয়েও করা হয়েছে, পরে এখন মহিলা অবশ্য স্বাভাবিক আছে, এখন ভালো আছে। আপনার যদি চান সেগুলো কোনো এক সময় মহিলার সাথে কথা বলতে যেতে পারেন, এখন সম্পূর্ণ স্বাভাবিক। ওই মহিলা ওই স্বামীর বাড়িতে আছে, তার হাজবেন্ডের সন্ধান আমি এখন পর্যন্ত জানি না। আমি অনেক আগের কথা, তো ইভেন আমরা সেই এলাকা ছেড়ে এখন মানে একটু প্রপারে চলে আসছি।
এতটুকু বলতে চাই যে ধোকাবাজি জিনিসটা আসলে কখনোই ঠিক না, ওটা যে কোথায় নিয়ে যায়। এই আজকে আপনি যে জনাব আলী নামে যার কথা বললেন,
আপনার
ওই শুরুতে বলছিলেন না রেহান ফয়সাল ভাই যে মাদ্রাসায় আপনি পড়ার সময় ওখানে কি কিছু ঘটছে?
মাদ্রাসায় পড়ার সময় হোস্টেলে থাকতাম, তো আমি ইলেভেন পাস করছি মাদ্রাসা থেকেই, তো যখন মাদ্রাসায় পড়তাম তার মধ্যে একটা সময় মেবি ওয়ান ইয়ার আমি হোস্টেলে থাকি। আর সেই হোস্টেলটার মধ্যে রুম ছিল আপনার 12টা বা 14টা এরকম রুম ছিল। আমি আগে হোস্টেলটার মানে বিল্ডিংটার বিবরণ দিয়ে নিই, আর কিছু টিনের ঘর আছে সেগুলো মানে মাদ্রাসার মধ্যেই, এটা ছিল একেবারে একটা সাইটে পুকুরের উপরে জায়গা বরাদ্দ করে। এক সময় ওটা একটা পতিত জমি ছিল যেখানে কোনো কিছু করা হইতো না, খুব জংলা টংলা ছিল ওইখানে। সাইডে বিল্ডিংটা হচ্ছে আপনার প্রথমত একটা লম্বা সারি, পূর্ব সাইডে পশ্চিম দিকে মুখ করা, একসাথে 10টা রুম।
আচ্ছা,
এই 10টা রুমের একেবারে লাস্টে উত্তর দিকে হচ্ছে বাথরুম, আর দক্ষিণ দিকে হচ্ছে ওইখানে একটা পেপার মিল করার কথা ছিল, তার জন্য কিছু মেশিনপত্র রাখা, মেশিনপত্রের উত্তর সাইড দিয়ে ছাদে ওঠার জন্য একটা সিঁড়ি আছে।
সেটা কি একতলাই?
না, একতলা বিল্ডিং, একতলা, ছাদে ওঠার জন্য একটা সিঁড়ি আছে। ইভেন ওই 10টা রুমের মাঝখান দিয়া একটা ডিভাইডার আছে সামনের দিকে, ওটা 10টা রুমের মাঝখানে কিন্তু স্পেস আছে, স্পেসের পরে আরো 4টা রুম আছে।
আচ্ছা,
ডান সাইডে 2টা, বাম সাইডে 2টা, দ্যাট মিন্স উত্তর দিকে 2টা, দক্ষিণ দিকে 2টা, এই 2টা রুম আর পিছনে 10টা, আর এই 4টার মধ্যে ডিস্টেন্স আছে। এরপরে সামনে বারান্দা, বারান্দার পরে আর একটু রাখে না একটু জায়গা সামনে বাড়তি করে, যে এটা একটু বারান্দা, ওরকম একটা বারান্দা। এরকম একদিন রাত্রে আমি ঘুমাই আছি, তো মেয়েরা হিল পরে যখন একটু মানে নির্জন সময় হাঁটে, হিল পরে পাকার উপর দিয়ে যখন হাঁটে একটা শব্দ হয়। একদিন রাত্রে 2টা বাজে আমি ঘুমাই আছি, তো হঠাৎ করে ঘুম ভাঙে একটু শব্দ শুনতেছি, হিল পরে ছাদের উপরে কে যেন হাঁটতেছে, মনে হচ্ছে যে একটা মেয়ে হিল পরে ছাদের উপরে হাঁটতেছে। সে এক পর্যায়ে ছাদ থেকে হাঁটতে 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 নামে সিঁড়ি দিয়া,
আওয়াজটা খেয়াল করছে,
আওয়াজটা কিভাবে কিভাবে আসতেছে আমি সেটা ফলো করতেছি। তো সিঁড়ি দিয়ে নামতে 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 পেপার মিলটা যেদিকে হওয়ার কথা সেদিকে গেছে, সেদিক থেকে বাথরুম পর্যন্ত গেছে, বাথরুম থেকে আবার মাঝখান হইয়া যে ডিভাইডারটা আছে মাঝখানে 4টা রুমের, আমার রুমের সামনে দিয়েও একটা রাউন্ড দিয়া স্টোর রুমের সামনে পর্যন্ত গেছে, স্টোর রুম দিয়া বারান্দা হইয়া নেমে গেল। এটা যখন মানে আমি শুনলাম, আমরা ফ্লোরিং করতাম আমাদের,
তখন কয়টা বাজে?
তখন মেবি 2:30 হবে,
রাত 2:30,
2:30 হবে। আমরা তখন ফ্লোরিং করতাম, আমি নতুন তখন হোস্টেলে গেছি, আমার পাশের বেডে ছিল, মানে পাশেই আমাদেরকে একটু একটু জায়গা নির্ধারণ করে দেওয়া হতো যে 3 ফিটের মতো এই জায়গার মধ্যে আমাকে থাকতে হবে, বাকি 3 ফিটের মধ্যে অন্য একজন থাকবে। আমি আমার ব্যাগ ছেড়া, আমার বড় ভাই সিনিয়র আলামিন করে নাম, ওনার ব্যাডে গিয়া ওনাকে জড়ায় ধরে বলি, আলামিন ভাই, উনি বলতে চু কোনো কথা বলো না। আমি মনে করছি উনি ঘুমায় আছে,
তার মানে হচ্ছে সেও শুনতে পাচ্ছে,
চুপ করে চোখটা বন্ধ করে রাখো, একটু করে ঘুমিয়ে যাবো, ঘুমায় গেল। তো এরপরে আরেকদিনকে হয়েছে, আমি বলে রাখি, আমি তো বললামই যে আমি যেখানে দেখি তার সামনে বারান্দা, বারান্দার পরে একবার ফুলের বাগানও আছে। তো একদিন রাত্রের মেবি 12টা 1টার দিকে আমরা মাদ্রাসা, ওই হোস্টেলেই ওই রুমেই আমি থাকি, তো 12টা 1টার দিকে আমি
প্রকৃতির একটা সাড়া দেওয়ার জন্য ঘুম থেকে উঠি। ওঠার পরে অ্যাকচুয়ালি আমার ততটা ছিল না, আমার পাশে আমার একটা ছোট ভাই ছিল, তার বাড়ি হচ্ছে দাউদকান্দিতে, তো সেও হোস্টেলে থাকতো। সে বলতেছে ফয়সাল ভাই প্রকৃতির ডেকে সারা দিন চলে
একলা একলা যেতে চাইছিলাম।
তো আমি বললাম ঠিক আছে চললে চলো। পরে রুম থেকে বাইরে বাগানের সামনে বাগানের মধ্যেই আমরা মানে কাজটা সারি। তো ও আমার আগে উঠা পড়ে, উঠা বলে যে তাড়াতাড়ি ওঠো, কেন কি হয়েছে? কাজটা শেষ হইতে না হইতে আমি দাঁড়ায় যাই, ওর কথা শুই না, রুমের ভিতরে নিয়ে যেতে চেষ্টা করে এসে দাঁড়ায় এসে আমাকে যখন সেটা যেটা দেখায় সেটা দেখি যে মানে আমি ওইখান থেকে একটা পাকের ঘর আছে, যে হোস্টেলে যে আবাসিক ছাত্রগুলো আছে যাদেরকে খাওয়ানো হয় তাদের জন্য যে পাক করা হয় সেই পাকের ঘরের পিছনে একটা এক ধরনের কাঠ গাছ আছে, আপনার হলুদ হলুদ ফুল হয়, কি কাঠ গাছ যেন বলে, ওই কাঠ গাছটার নিচে গোড়াটার মধ্যে অনেকগুলো ইটের সিপ্টিন করে রাখা আছে, ওই সিপ্টিনটার মধ্য থেকে একটা মানে বিড়াল, ও দেখছে বিড়াল হইতে ঠিক আছে, কিন্তু আমি দেখছি সেটারে চিকা হইতে। ওইখানে চিকাটা দেখলাম, দেখার পরে ওইখানে চিকা নাই, হঠাৎ করে ওইখানে চিকা নাই, চিকা আমার বাগানের সামনে, আমি যেখানে কাজ আসছি তার একটু সামনে চিকা ডাকতেছে, দৌড় দিয়ে ভিতরে চলে গেলাম।
আচ্ছা,
এর মধ্যে কিন্তু আমার কাপড় নষ্ট, আমার সাথে যে ছিল তারও কাপড় নষ্ট। তো তারপর থেকে আমরা কোনো দিন দুইজন একজন বাইর হইতাম না।
এখানে ফয়সাল ভাই যে ঘটনাটা বললো, আমাদের এলাকায় এরকম একটা আছে মাদ্রাসা, এটা হইলো কি আপনার কবরস্থানের সাথে, তো আমি ওখানে পড়ছি। তো ওইখানে যতদিন পড়ছি আমি কিছু দেখি নাই, কিন্তু আমি শুনতাম যে এরকম যারা ঘুমাইতো ছাত্রাবাস বলো ওইটারে, আর এখানে কবরস্থানটা অনেক বড়, কবরস্থানের সাথে মাদ্রাসা। তো এই মাদ্রাসা আমার মনে পড়লো ফয়সাল ভাইয়ের ঘটনা শুনে, যে মাদ্রাসায় আমার এক ফ্রেন্ড আমাকে বলছিল মাদ্রাসা মানে কবরস্থানের সাথেই ওদের রুম, সোজা লম্বা ওদের সাথে, জানালা খুললেই কবরস্থান দেখা যায়, তাই সবসময় ওরা জানালা বন্ধ করে রাখে। তো আমার এই বন্ধু বলতেছে যে আমি এখানে নতুন উঠছি, আমার এতে এরকম রাতে টোকা দেয় জানালা খুললেই কবরস্থান টোকা দিত, তো এমন সময় টোকা দিছে হঠাৎ করে জানালা খুলে দেখে কেউ নেই তারপর থেকে সে আর রুমে থাকে না। তো আমি এই জিনিসটা এক হুজুরের কাছে বলি যে অনেকে আছে, তো অনেকে হুজুরটা আমার বলছে যে অনেকে অপমৃত্যু হয়, মৃত্যুর পরও তার আত্মাটা ঘুরে, তার ন্যায্য একটা বিচার, যেভাবে মরে মানে আত্মাটা দুনিয়া থেকে যায় না, তো ওইখানে ঘুরতে ছিল, তো ওই কারণে ডিস্টার্ব।
মানে ফয়সাল ভাইয়ের কথার প্রেক্ষিতে আরেকটা মাদ্রাসার ঘটনা, ফয়সাল ভাই আর কি কোন ধরনের কোনো কিছু কি আপনার অদ্ভুত ঘটেছে কিনা?
মাদ্রাসার যে অদ্ভুত ঘটনাটা মানে আমার সাথে যেগুলো ঘটছে আমি সেগুলো কিন্তু বলছি। কিছুক্ষণ আগে যে বললাম আমরা আমার ওই যে ঘটনাটা হইলো, তারপর আমরা একার কেউ একসাথে তিন চারজন সারা বের
হই মাদ্রাসার মনে খুব সম্ভবত টিচাররা অনেক সময় বলেও দেয় যে তোমরা রাত্রে কোথাও যদি বাইরে হও চার পাঁচজন মিলে বের হবে বা এরকম কিছু।
রাত্রে তারপর কিন্তু একটা নির্দিষ্ট এরিয়া আছে, এর মধ্যেই থাকতে হবে, এর বাইরে বের হওয়া যাবে না। যখন আমরা এরকম রাত্রে বাইর হই সবাই মিলে একসাথে মিলেই বের হই, তো যে সিনিয়র ভাইটা আছে বললাম আলামিন, আমিনাদুল, আমি, আমাদের আর কিছু ভাই নাম সবার মনে নেই এখন, তো সবাই মিলে একসাথে বের হইলাম। বের হয়ে চিন্তা করলাম যে আমরা সবাই যদি একসাথে রুমের সামনের বাগানের মধ্যে যদি প্রস্রাব করি তাহলে একটা গন্ধ হয়ে যাবে, এখান থেকে সামনে দক্ষিণ দিকে কনস্ট্রাকশনের যে কাজটা চলতেছে, আর কনস্ট্রাকশনের দক্ষিণ দিকে পুকুর, পশ্চিম দিকে হচ্ছে আপনার ডাইনিং রুম, ইভেন কিচেন রুম, যে পাক করার জন্য যে রুমটা তাকে বড় রুম, আর ওইখানে যিনি মানে পাক করতো তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন, আমরা ওই গিয়াস কাকা বলে ডাকতাম। আমরা সবাই যাই যে ওই দক্ষিণ দিকে ফিরা যে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, ওখানে কলাম করা আছে, বিল্ডিং এর কলাম গুলা করা আছে, এক সিরিয়াল ধরে মনে করেন 8-10 জন কলামের উপরে বৈশা প্রস্রাব করতে বসি, সবাই কারো চোখে ঘুম আছে, কারো চোখে ঘুম নাই, কেউ দুষ্টুমি করতেছে, মানে সবাই এখন তো সবাই ভয় নেই ভিতরে। হঠাৎ করে আলামিন ভাই দাঁড়ায় যায়, দাঁড়ায় যাওয়ার পরে আলামিন ভাই বলতেছে তাড়াতাড়ি তোমরা সবাই বসো। আমি বললাম কেন? উঠতে বলছি ওঠো, উঠে খাড়াইছি খাড়া, চলো আমি বলি না যাবো না, কেন তুমি বলো আগে। পরে সে আগে পুকুরের দিকে দেখাইতেছে একটা সাদা অবয়ব, তিন কোনার কিছু জাল আছে গ্রামগঞ্জে দেখবেন মাছ ধরে, ওইরকম তিন কোনার কিছু দিয়া যেন মানে পুকুরের মধ্যে মাছ ধরে যেভাবে নিতেছে উঠাইতেছে আর ওইখানে থেকে নিয়ে নিয়ে মুখে ভরতেছে মনে হচ্ছে, এরকম এরকম কিছু বোঝাচ্ছে। তো সেটা আমরা সবাই দেখি, মানে
আরো একবার ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেল, বিরতি নিতে হবে, কিন্তু বিরতির আগে অন্যরকম একটা আবেদন নিয়ে ফিরছি। কেমন যেন একটা গা শিরশির করার অনুভূতি, এই অনুভূতিটা আরো অনেকক্ষণ আমরা ধরে রাখতে চাই, ঠিক রাত একটা পর্যন্ত। আজকের এই ছুটির আমেজে ঈদের সময়টাতে আপনি যদি একা একা রুমের দরজা বন্ধ করে বাকি নিভিয়ে ঘরটাকে উপভোগ করার সুযোগ পান, তবে অন্যরকম একটা অনুভূতির মধ্য দিয়ে যাবেন। আমি আর জি কৃপিয়া রয়েছে আপনার সঙ্গে, দর শুনছেন আপনারা, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা সুমন এবং রেহান, রয়েছে অন দ্য স্পট, লোভান রয়েছেন সাউথে, এবং আপনি শুনছেন গাজীপুরের নলগাঁও খয়রাপাড়া থেকে ধারণকৃত দর। প্রিয় শ্রোতা, আমরা ফিরে আসবো ঠিক রাত একটার টাইম চেকের সঙ্গে সঙ্গে। ডর আত্মা ধারণ করা কিংবা অন্য কোনো প্রাণী রূপে কিংবা অন্য কোনো কিছু তার শরীরকে ধারণ করা, এটা গল্পে নতুন কোনো কিছু নয়। হয়তো আপনি দেখেননি, সিনেমাতে দেখেছেন, গল্পে শুনেছেন, নানী দাদিদের কাছ থেকে হয়তো বা শুনেছেন, কিন্তু বছরের পর বছর কিংবা যদি বলি যুগের পর যুগ, দেশ থেকে দেশান্তরে, ঘর থেকে ঘরে এই ঘটনাগুলো একই রকম হয় কেন? এই বিষয়গুলো একইভাবে গল্পে, উপন্যাসে কিংবা চলচ্চিত্রে একইভাবে আসে কেন? একটু ভেবেছেন কি, যদি এর বাস্তবতা নাই থাকত, তাহলে শতকের পর শতক এভাবে এই ঘটনাগুলোকে সবাই মিলে বয়ে বেড়াচ্ছি, নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় এর অস্তিত্ব আছে। হয়তো আপনার সামনে ঘটেনি, কিংবা আপনার পরিচিত কোনো বন্ধু বান্ধবের সামনেও ঘটেনি, কিন্তু কারো না কারো সামনে নিশ্চয়ই ঘটেছে। রাত একটা বেজে গেছে, আপনি আবারও শোনা শুরু করেছেন ডর, এবিসি রেডিও FM 89.28। আমি আরজি কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। ঘটনার সাথে প্রাসঙ্গিক বেশ কিছু ছবি আমরা আমাদের ফেসবুকে দিয়েছি, আপনারা চাইলে চলে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradio FM 89.2। আবারও ফিরছি ডরের মূল গল্পে। ডর
সময় দেখার পরে তো আমাদের পিছনে যে বারান্দা আমাদের রুমের সামনে, সেখানে কিন্তু অনেক দূর দূরে আমরা, তো সেখান দিয়ে আমাদের মাদ্রাসার মধ্যে একটা, আবার আরেকটা আমাদের বড় ভাই আছে হালিম করে নাম, সেই হালিম ভাই যাইতেছে, হালিম ভাই কেও ডাকে, বললাম যে হালিম ভাই দেখো এটা এই অবস্থা, হালিম ভাই দেখলো, হালিম ভাই দেখা বলেছে ঠিক আছে চলো এখন রুমের ভিতরে গিয়া, একজন নিল বেল, তো একজন বেল নিয়েছে জিনকে মারবে, ওই হালিম ভাই উনি হবে একটু উদ্ভব প্রকৃতির মানুষ,
বেল্ট নিয়েছে,
হ্যাঁ প্যান্টের বেল্ট নিয়েছে, ওই জিনকে মারবে। তো হালিম ভাই যিনি উনি গিয়া রান্না করতার কথা যে বললাম, উনি যে প্রথম নিয়ে করলাম রান্না করতা, ওইখানে গিয়া গ্যাস কাকারে ট্রেনের মধ্যে টোকা দিল, বলতেছে কে, গ্যাস কাকা বলতেছে কে, কয় কাকা একটু ওঠেন, কয় কিল্লেরা কয় কুটতে মাছ চুরি করতেছে, আমরা সবাই মনে করছি যে মাছ চুরি করতেছে, ঠিক আছে, তো বলতেছে পুকুরেতে কে যেন মাছ চুরি করতেছে, কয় খবরদার দিকে যাইছি না, ঠিক আছে, ওইদিকে
গ্যাস ভাই বলতেছে,
গ্যাস কাকা বলতেছে ওইদিকে যাইস না, কয় কিল্লেগা কোরা মাছ চোর না, ওইটা অন্য কিছু, তখন অলরেডি আমাদের বাস নিয়ে নিছে হাতে, ঠিক আছে ওকে মারবে। তো আমার ভিতরে কিন্তু আগে থেকে ভয় কাজ করতেছে, এটা আসলে চোর না, ঠিক আছে এরকম হওয়ার কথা না। তো এক পর্যায়ে আজান দিয়ে ফেলে, আজান দিয়ে ফেলার পরে আর ওটাকে খুঁজে পাওয়া যায় না।
আচ্ছা,
তারপরে আরো একদিন কি হয়েছে, তখন আমি বাড়িতে, মাদ্রাসা ছুটি হয়েছে, ছুটির পরে আমি একদিন বাড়িতে আসি, তো বাড়িতেই থাকি, একটা গ্রামের বাড়ি, আমরা এখন তো প্রপারে চলে আসি, সেই বাড়িটা হচ্ছে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে একটা সোজা রাস্তা, সেই রাস্তার দক্ষিণ পাশে আমার বাড়ি, আর উত্তর পাশে হচ্ছে গিয়ে একটা খালি জায়গা, খালি জমি, জমি, ওই জমিটা মনে করেন আপনার 2-3 বিঘা হবে, ওই 2-3 বিঘা জমিটার পশ্চিম পাশে আবার একটা বাড়ি, পূর্ব পাশে একটা বাড়ি, পূর্ব পাশে যে বাড়িটা সেটা হচ্ছে আমার এক মামার বাড়ি। সন্ধ্যার সময় আম্মু বলতেছে যাও তোমার মামিকে জায়গা নিয়ে আসো, আমি যখন বাসা থেকে উঠি জমিটার পশ্চিম পাশে যে বাড়িটা সেই বাড়িটা করার জন্য ওই জমির মাটি কাটা হয়েছে যে সেখানে কিন্তু পুকুর হয়ে গেছে, একটা গড়াচা হয়ে গেছে। তো সেই মাটি পানি গুলা পাম দিয়ে সেচা হয়েছে, তো সেইখানে অনেক কাদা। তোমার বাড়ি থেকে দক্ষিণ দিক থেকে যদি রাস্তায় উঠতে যাই, পূর্ব পশ্চিমের রাস্তা দক্ষিণ দিক থেকে উঠতে গেলে তখন কিন্তু উত্তর দিকে যে সামনে পড়ে সবকিছুই দেখা যায়। তখন দেখতেছি একটা ছায়া, শুধু একটা ছায়া মূর্তির মতো এই পাশ থেকে ওই পাশে যাইতেছে। যখন একটা ছায়া মূর্তি পুকুরটার অর্ধেক পর্যন্ত যাওয়া হয় তখন আরেকটা ছায়া মূর্তি এইখান থেকে স্টার্ট শুরু করে, কিন্তু কখন সে এখানে আসলো আমি ইডিয়েট করতে পারতেছি না। এটা দেখতে দেখতে আমি আমার মামির বাসায় গেলাম। মামির বাসায় যাইতেই দেখি যে উনি গেটের সামনে গেট থেকে বাইরে দিতেছে। তো মামিকে বললাম মামি মা যেতে বসে, ঠিক আছে চলো। বলে মামিকে বললাম মামি ওইখানে না এরকম কি কি জানি দেখা যাইতেছে, ঠিক আছে এত কিছু দেখা লাগবে না, তুমি এসে পড়ো। তো মামি আগে আগে হাঁটতেছে, আমি পিছন পিছনে। আমার আর ভালো লাগতেছে না, কেইটা আমার দেখতে হবে। আমি হাঁটতে হাঁটতে একেবারে ওই পার পর্যন্ত চলে গেছি। পারের কিছু আগে থাকতে হঠাৎ করে আমি পিছন দিকে তাকায় দেখামি নাই, আমাকে ডাকতে ডাক দেওয়ার পরে আমাকে নিয়ে আসে। নিয়ে এসে আমাকে কোসল টোসল করায়া, গরম পানি করার পরে পাড়া তার কি কি দিয়ে তুলছি পাতা তুলছি পাতা গোসল করায়, তারপরে ঘরে ঢুকায় আমাকে। মাকে নিয়ে বলতেছে তোমার পোলাটা তো আজকে তাদের মধ্যে গাইতে রাখতো। মায়ের কাছে পোলা ঘটনা বললাম, মা গোসল করায় গরম পানি দিয়ে পরে ঘরে ঢুকায়।
যেটা আমি শুনতেছি মানে ঘটনাগুলো রেহান শুনে কিন্তু যে কিছুদিন আগে হাসান ভাইয়ের যে ঘটনা শুনলাম মাদ্রাসার মধ্যে, তো ওখানেও যে ধরনের এটা ওই শুনে খুব বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে না, কিন্তু হঠাৎ হঠাৎ শেষ মোমেন্টে যেই দুই একটা কথা বলতেছে ওটা চিন্তা করে আমি ভয় পেয়ে যাচ্ছি।
আসলে ব্যাপারটা কি হয়েছে ওই ওই মোমেন্টটাতে, যেমন আমি অনেক সময় চিন্তা করি জানো আমরা যে এখানে বৈশা যে গল্পটা শুনতেছি না, এখানে বৈশা যে ব্যাপারটা আমরা ফিল করতেছি, এটা কিন্তু বাইরের থেকে একজন হঠাৎ করে শুনলে এই ফিলটা নাও করতে পারে। ওই জায়গায় ওই মুহূর্তে থাকার একটা ব্যাপার আছে, যে সিম্পলি ছায়াটার কথা উনি বলতেছে, যে মাত্র যেটা ফয়সাল ভাই বললো, হ্যাঁ এই যে ছায়াটা চলে যাওয়া চলে আসা, হয়তো হঠাৎ করে চিন্তা করলো মনে হয় এরকম ছায়া আসতেই পারে যাইতেই পারে। আমরা হয়তো অনেক মডার্ন ভাবে ধরনের চিন্তা করতে পারি, কিন্তু না ছায়া কিন্তু যাওয়া আসা করে না, এবং যখন ওটা স্বচক্ষে দেখা হয় তখন বোঝা যায় যে কে কি দেখতেছে।
আর সবচেয়ে বড় বিষয় এমন জায়গার মধ্যে বসে ওই ছায়ার নাম শুনলেই তো ওই অবয়বের কথা চিন্তা করলেই তো উজাগ মনে হয়।
রাইট,
এরপরে সবকিছুই স্বাভাবিক আছে। তো তারপরও আমার আরেকটা কাহিনী আমার মনে পড়ে, যেটা যেহেতু আজকে সবার সাথে আমি বসছি আরেকটা কথা বলি, ইন্টারেস্টিং খুব একটা কাহিনী, সেটা হচ্ছে আমার মামার সাথে ঘটা।
কতদিন আগে?
আজ থেকে 15-16 বছর আগে। উনি আমার মামা উনি গ্রাম এলাকায় ধান খেতে পানি দেওয়ার জন্য কিন্তু শ্যালো মেশিন ইউজ করা হয়। এটার জন্য কিন্তু একটা নির্ধারিত ব্যক্তি থাকে যিনি এই বিজনেসটা করে, ওই পানিটা
পুরো এরিয়ার ক্ষেতের মধ্যে পানি দেওয়া হয়।
পানি দেওয়া হয় তো এই বিজনেসটা করতো
রাত জেগেও, মানে রাতেও থাকতে অনেক সময় ক্ষেতের মধ্যে।
হ্যাঁ, এবং উনি দেখতো যে কে কে পানি নিচ্ছে, কার কার জমিতে পানি যাচ্ছে, কার কার জমিতে পাচ্ছে না, এরকম
তদারকি করার জন্য
থাকতো। তো আমার মামা এই বিজনেসটা করতো। তো উনি একদিন রাত্রে এরকম পানি শ্যালো মেশিন ছাইড়া দিয়া উনি চিন্তা করতেছে একটু হাঁটতে থাকি আর দেখতে থাকি, আর সামনে গেলে একটা জমি আছে আমাদেরই, সেই জমিটা আমার নানার জমি ছিল, ওই জমিটাতে একটু নিচু আর কি জমিটা, ওই জমিতে মাছও থাকতো কিছু, তো ওই মাছ শিকারও করতো উনি। আস্তে আস্তে হাঁটতেছে আর ওই
রাতের বেলা না দিনের বেলা?
এটা রাতের বেলা,
রাতের বেলা।
উনি সবসময় রাতের বেলায় শ্যালো মেশিনটা রাতের বেলায় অন করা হতো, দিনের বেলা হতো না এটা। তো উনি রাতের বেলা প্রায় 12টার দিকে মেবি উনি ইয়ে করছে মেশিনটা অন করে দিয়ে উনি হাঁটতেছে। হাঁটতে 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 এক জায়গায় আসে, কলাবাড়ি নামক একটা স্থানে আসে। আসার পরে এর মধ্যে ওই স্থানে আইসা উনি দেখে কি ওনার উনি যে রাস্তা ধরে হাঁটতেছে ওনার অপোজিট থেকে একটা সাপ, অনেক বড় একটা সাপ আসতেছে। তো আস্তে 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 হঠাৎ করে ওনার সামনে যখন আসে, যেমন সুমন ভাই আপনার আমি যতটুকু ডিস্টেন্সে বসে আছি অতটুকু ডিস্টেন্সে আইসে সাপটা ওনা তুলে দাঁড়ায়। দাঁড়ানোর পরে আমার মামা করে কি টেটা দিয়ে ওই সাপটাকে আঘাত করে, আর ওনার হাত ছিল অনেক অনেক ভালো ছিল। তো দেখলো যে সাপটা লাগছে, লাগার পরে উনি দৌড়, ঠিক আছে, কারণ সাপটা অনেক বড়, যদি এখানে কোন রকমে ছুটতে পারে তাহলে ওনার রেহাই নেই। উনি বাসায়
তখন টেটা অলরেডি সাপের মধ্যে বিধায়,
হ্যাঁ বিধে গেছে। তো উনি দৌড়ে বাসায় চলে আসে, বাসায় চলে আসে রাত্রে ঘুমাইতে পারে না। পরে এক পর্যায়ে ভোর সকালে উনি চিন্তা করে যে এখন যদি না যাই মেশিনটা অফ করতে হবে, টাটা দাও নিয়ে আসি না তো মানুষ নিয়ে যাবে। গিয়া দেখে কি ওই টেটার জায়গায় টেটা আছে কিন্তু ইয়া নেই, সাপ নেই, কোনো কিছু নেই। আর সাপ টেটার গায়ে লাগা ছিল, টেটার যে সাপের শরীরে বিঁধছে তার তো কোনো সিমটম থাকবে, টেটার গায়ে কোনো সিমটম নাই। আর যদি টেটাতে সাপটা ছুঁটা যায়, ধরলাম কোন টেটাতে কোনো কিছু নাই, ছুটতে গেলে তো এটা একটু একটু এলোমেলো হবে, যেহেতু ধান গাছ সবগুলা
মানে একটু মানে চিহ্ন থাকার কথা,
চিহ্ন থাকার কথা।
কোনো চিহ্নই নাই ওখানে,
কোনো ধরনের রক্তের দাগ বা ধরনের
কোনো কিছুই নাই। উনি চলে আসার পরে টাকা নিয়ে উনি বিষয়টা টেনশনেই ছিল, ঠিক আছে, তাও কাউর সাথে শেয়ার করে নেই। তো শেয়ার না করার পরে মানে তার সপ্তাহ বা দশ দিন পরে আবার এরকম পানি দিতে হবে, রাত্রিবেলা মেশিন ছাড়া এরকম হাঁটতেছে, হাঁটতে 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 ওই একই স্থানে যখন আবার যায় তখন দেখে ওই সাপ যেদিক থেকে আসতেছিল সেই দিক থেকে ঠিক সেরকম করে একজন মানুষ আসতেছে, ঠিক আছে, সাদা কাপড় পরিচিত মানুষ আসতেছে, মানুষ এসে ওনার সামনে এসে দাঁড়াইছে, দাঁড়িয়ে ওনাকে বললো যে তুই আজকের পর থেকে আর কোনোদিন আমার সামনে পড়বি না, কারণ এর আগে তুই আমাকে চেটা মারছিস।
আচ্ছা, তার মানে সাপটারই একটা রূপ,
মানুষ মানুষেরই একটা রূপ ছিল ওই সাপটা।
আচ্ছা,
ঠিক ওই দিন থেকে আমার মামা ওই বিজনেসটা ছাড়া দেয়, আজও পর্যন্ত সেখানে কেউ ভালো করে বিজনেস করতে পারেনি, এখনো আরেক মামা করে, উনিও ভালো করে করতে পারে না, কিছুদিন চলে তো কিছুদিন চলে না,
মানে কোনো না ওই বিজনেস সাথে কোনো না কোনো একটা সমস্যা দেখা যায়,
সমস্যা আছে।
সুমন ভাইয়ের ঘটনা আমরা শুনলাম, সে সঙ্গে এখন ফয়সাল ভাইয়ের ঘটনা, বিশেষ করে ফয়সাল ভাইয়ের যে লাস্টের যে ঘটনাটা বলছে রেহান, যে ওনার মামার যে ঘটনাটা, ওটা কিন্তু আমার কাছে মানে খুব তেমন কিছুই না, কিন্তু লাস্টের যে সিকোয়েন্সটা
এটার মধ্যে অনেক 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 পার্থক্য আছে। মাঝে মাঝে আমরা গভীর রাতে এমন কিছু স্বপ্ন দেখি এত সিম্পল, বলার সময় নিজেরই বলতে গিয়ে হাসি লাগে হয়তোবা, যাতে এটা কি দেখে আমি ভয় পাইলাম আর কেনই আমার বন্ধুকে আমি বলতেছি, কিন্তু স্বপ্নের সেই মুহূর্তটাতে আমি জানি যে আমার কি পরিমাণ ভয় লাগছিল। হ্যাঁ, এবং এই আতঙ্কটা কিন্তু অনেকক্ষণ ধরেই বিরাজ করে মনের ভিতরে। তো যাই হোক,
এক্ষেত্রে রেহান ভাই আমি কিন্তু একটা ঘটনা বলতে চাই, এটাও আজ থেকে পাঁচ সাত বছর আগের কথা, মানে আমার যে ঘটনাগুলো আছে গ্রামের বাড়িতে থাকতে, আমার স্টুডেন্ট লাইফের ঘটনা, স্টুডেন্ট লাইফ ছেড়ে যখন আমি জবে আসছি বা বিজনেস করতেছি তখন কিন্তু আমার কোনো এক্সপিরিয়েন্স নাই।
আচ্ছা আচ্ছা,
তখন আমার মামার মানে আমার আপন কোনো মামা নাই, আমার মা সহ ওরা পাঁচটা বোন, এর মধ্যে আমার মেজু খালামণি ছিল কবিরাজ টাইপের একজন, উনি বিভিন্ন জিনের ঝাড়ফুঁক করতো, উনি অনেক জিন সম্পর্কে জানে, অনেক কিছু জানতো, উনি মারা যায় কোন এক কারণে, মারা যায়নি স্বাভাবিক মৃত্যু না অস্বাভাবিক মৃত্যু সেটা আজ পর্যন্ত আমরা বলতে পারি না, ওনার ক্যান্সার না কি হয়েছিল আমি দেখছি, উনি অসুস্থ থাকতো পরে যখন ওনার সেন্স আসছে তখন উনি আবার বাসায় ঠিকই আসছে, নানা সেকেন্ড ম্যারেজ করে, সেকেন্ড ম্যারেজে ওইখানে একটা ছেলে হয় ওনার, তো মামা পড়াশোনা করাইতে পারেনি নানা বেশি, নানার ইচ্ছে ছিল ওনাকে মাদ্রাসায় পড়াবে, হাফেজ বানাবে, হয়নি হাফেজ, উনি আমার ছোট নানু ওনার নিয়ে চলে যায়, আরেকবার এই করে দিছে নানা ওই বাড়িতে থাকতো, তো মামা ওইখান থেকে গিয়া উনিও আবার দুইটা বিয়ে করে, দুইটা বিয়ে করে আর বিজনেস করে, বিজনেস হচ্ছে আপনার পোলট্রি মুরগি আছে না, পোলট্রি মুরগি ফার্ম করে, মুদি দোকান আছে সাথে পোলট্রি মুরগি সেল করার জন্য একটা দোকান আছে, তো ওনার বিজনেসটা কিন্তু মোটামুটি বড়,
মোটামুটি
পোলট্রি মুরগির দুইটা ফার্ম, সেকেন্ড টার্ম আরেকটা ফার্ম করে, বিজনেসটা অনেক বড় হয়ে যায়। তো উনি সেকেন্ড টার্ম যে ফার্মটা করে সেই ফার্মটা করতে গিয়া যেখানে করে সেই বাড়িটা পুরো ভাড়া নেই, ওটা হচ্ছে প্রাচীন হিন্দু আমলের একটা বাড়ি, বাড়িটার নাম হচ্ছে নৈল্লার বাড়ি, ঠিক আছে,
কোথায় এটা?
এটা হচ্ছে আপনার বন্দর থানার গোকুল সেবক গ্রামে, গোকুল সেবক গ্রামের সাথে আনন্দনগর যে গ্রামের কথা বলছিলাম আমি, সেই আনন্দনগর গ্রামেরই একটা অংশ নৈল্লার বাড়ি, মানে নৈল্লা নামের একটা লোক ছিল যার এই বাড়িটা ছিল, এই বাড়িটার মধ্যে কথিত আছে যে ঘাস কাটতে গিয়ে অনেকে রূপার পয়সা পাইছে। ওইখানে কয়েকশো বছরের পুরনো আম গাছ ছিল, ঠিক যেমন এই গাব গাছটা এরকম, তো আম গাছটা মানে ওই আরেকটা পোলট্রি মুরগি ফার্ম করবে যে বাড়িটা ভাড়া নিচ্ছে এটা করার জন্য এই আম গাছটা কাটতে হয়,
আম জমির ভিতরে পড়ে
কাটতে হয়, কাটার পরে কি হয় এটা কাটে বিকেলের দিকে আসর নামাজের একটু পরেই হঠাৎ করে আকাশ গোমট হয়ে যায়, মেঘলা আকাশ হয়ে যায়, অনেক জোরে বৃষ্টি হয়ে যায় আর কি, খুব
তুফান হবে, বৈশাখী কাল বৈশাখী ঝড়, যেরকম এরকম ঝড় আসবে মনে হচ্ছে। যেহেতু ঘরটা নতুন, ওইখানে মুরগি টুরগিও রাখা হয়েছে, পুরোনো যে ফার্মার ছিল ওইখান থেকে মুরগি এনে রাখা হয়েছে। আর মানে প্রতিটা বিজনেসম্যানই পোলট্রি মুরগি বিজনেস যারা করে তারা চেষ্টা করে যে নতুন ফার্মের মধ্যে মুরগি পুষলে তাড়াতাড়ি বড় হয়, প্রফিটটা বেশি হয়। তো উনিও করে কি রে পুরান পোলট্রি ফার্মের যে মুরগিগুলো আছে সবগুলো আমাদের ট্রান্সফার করে দেয় ওইদিনকেই করে। এবং ওই দিন বিকালেই এরকম বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হওয়ার আগে যেটা হয় সেটা হচ্ছে যে গাছটা কাটে ওটার গোড়া থেকে একটা আগুনের ঝলকানি উঠা আকাশে উঠে যায়।
ওইটা কে দেখলো?
ওটা দেখলো আমার মামা এবং মামি, ইভেন আমার মামতো বোন। ঠিক আছে,
মানে যেখানে গাছটা ছিল ওই গোড়ার ওখানে
গাছটার গোড়াটা কড়া দিয়ে যে কাটা হয়েছে গোড়াটা তো প্লেন হয়ে গেছে, ওই গোড়া থেকে এই জিনিসটা ওঠে। উঠে যাওয়ার পরে এই গাছে ওইটার সাথে সাথে মানে ওই সময় বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি, এটার সাথে সাথে ওই ঘরের যে চালটা আছে ঘরের চালটা এই চালটা উড়াইয়া একাশিয়া গাছ কতটুকু লম্বা হয় সেটা তো জানেন, অনেক লম্বা হয়। এবং সেই গাছটা ওই বাড়িতে যে গাছগুলো আছে সবগুলো গাছে অনেক পুরনো, ওই গাছের মাথায় গিয়া টিনের চালটা আটকে যায়। ইভেন আমার খাল মামতো বোন যেটা ও চালের মধ্যে ধুইরা চাইছে আটকে রাখতে, সবাই চালের মধ্যে ধরেছিল, মামতো বোন পর্যায়ে উঠেই ফেলাইছে। পরে মামি বলতা শশী ছাইরা দিয়ে ছেড়া দিয়ে ছেড়া দিতে আর চাল উঠাই নিয়ে গেছে। তো এরকম যখন চালটা উঠাই নিয়ে গেল আমার মামা ওই গ্রাম থেকে আমাদের বাড়িতে আসলো, বৃষ্টিতে বিরাট দৌড়ে আসে আমার আমাকে বলতেছে যে বুবু আমি আর নাই আমি শেষ, যতই সৎ ভাই হোক তারপরে তো ভাই তো বলতেছে কি রে ভাই তোর কি হয়েছে, বলতেছে বুবু আমার ফার্মে গেছে। কেমনে কেমনে? মায়ের আমি আমার আব্বা সবাই আমরা গেলাম, যা দেখলাম যে মুরগি সব বৃষ্টিতে দিচ্ছে, পোলট্রি ফার্ম মুরগি সবগুলো বৃষ্টিতে দিচ্ছে। ওই দিনকে ওনাদের ঘরের ভিতরে ওই মুরগিগুলো ট্রান্সফার করা হয়। পরে এক পর্যায়ে ওই রাত্রে স্বপ্নে দেখে যে এইখানে জিন বসতি করত ওই গাছের মধ্যে। তো ওই গাছটা কাটার জন্য অনেকবার নাকি নিষেধ করা হয়েছে, অ্যাকচুয়ালি আমার মামা কাটে নাই, মানে যাদের বাড়ি তারা কেটে দিছে তাদেরকে অনেকবার নিষেধ করা হয়েছে গাছটা কাটার জন্য, তারা সেই নিষেধটা না শুনেই গাছটা কাটছে এবং গড়টা উঠাইতে দিয়েছে। আর সেই গড়টা ওঠানোর কারণেই এই কাজটা করা হয়েছে। এবং এই নৈলার বাড়ি নিয়ে আরো অনেক কাহিনী আছে, আপনারা যদি যান কখন ওইদিকে
অবশ্যই যাবো। এদিকে দেখতে পাচ্ছি সুমন ভাই মনে আরো কিছু বলতে যাচ্ছেন।
আমার আর কিছু ঘটনা আছে, এগুলো বলার না তারপরও বলতেছি কারণ এগুলোর কোনো যুক্তি খুঁজে পাইনি। আমাদের এদিকে শিব মার্কেট, শিব মার্কেট থেকে ডান দিকে একটা রাস্তা গেছে ফতুল্লা যেতে, তো এটারই চারপাশে অনেকই শিল্প এলাকা, অনেক গার্মেন্টস আছে এখানে। তো রায়ন ভাই সুমন ভাই আপনারা যে জানতে পারবেন যে ফেসবুকে এটার কমেন্ট পাওয়া যাবে, ওখানে যারা ভুক্তভোগী আছে ওয়ার্কার আছে এলাকার লোকজন এরকম দেখতে পাইছে। তো আমি যে গার্মেন্টসে চাকরি করি আমাদের ফ্লোরটা ছিল হলো সবার উপরে নয়তলা, তো নয়তলা এই ফ্লোরটা হয়েছে কি নতুন হয়েছে এটা।
আচ্ছা,
হঠাৎ করে ওনারা বিল্ডিংটা কইরা রং টং দিয়ে সুন্দর করে ফেলেছে জিনিসটা, যে বাইরে থেকে তো বায়ার আসবো জাস্ট পরিদর্শনের জন্য
দেখতে জন্য, তো
একটু সুন্দর লাগছে। তো এরকম সময় যে সিকিউরিটি গার্ড দেওয়া হয় একজন বয়স্ক, তো রাস্তাটা চলে গেছে ফতুল্লার ওই রাস্তার ওই সাইডেই ওই গার্মেন্টসটা, তো নয়তলা ফ্লোর তৈরি হইতেছে। সিকিউরিটি গার্ড তার দায়িত্ব পালনের জন্য উপরে যায়, দেখে যে সবকিছু ঠিক আছে কিনা। তো হঠাৎ করে এসে যে ফতুল্লা রাস্তার যেটা ওইটার দিকে তাকায় এবং ছাদের কিনারা যায়, শব্দ না কি হয়েছিল এরকম যার কারণে উনি ওইখানে যায়। এবং একটা ওয়াল আছে দেয়াল আমরা বলি, দেয়ালটা মানে খুব অল্প সময় নিয়ে তৈরি হয়েছে, মানে দেয়ালটা এখনো কাঁচা অবস্থায় আছে, শক্ত হয়নি। জি, তো উনি ভুলবশত কারণে ওই দেয়ালের উপর চাপ দেয়, এখন মানে বসার মতন সিস্টেম করে নিচে লাইট মারে যে কিছু আসছে কিনা। তো ওই দেয়াল সহ যে সিকিউরিটি গার্ড তাৎক্ষণিক সময় নিচে করে যায়, দেওয়ালের যেই জিনিসপত্র আছে ইট ইট সহ নিচ দিয়ে আবার একটা সিএনজি যেতেছিল, সিএনজির উপরে পড়ে এবং সিএনজি চ্যাপ্টে হয়ে যায় এবং সিএনজির ভিতরে যে ড্রাইভার আছে ড্রাইভার নিহত হয় সেই সময়, আর পরে যেই যাত্রী আছে তারা আহত হয়। রান ভাই সুমন ভাই এটা মানে আপনি আপনারা যদি এটা পান ফেসবুকে অনেকে দেখবেন কমেন্ট করছে যে এটা একটা পিওরো ঘটনা। তো এরকম আমি কাজ করার সুবাদে আমার নয়তলা জয়েন করি, আমার তিন দিন ডে শিফটে পড়ে, পরের দিয়ে তিন দিন আমার নাইট শিফটে। তো আমি চাকরি করতেছি এরকম ওই জায়গার কথা শুনছি যে কিছু দেখার জন্য কিছু আছে কিনা। তো রাতে আমরা কাজ শুরু করছি, এমন সময় দুইটার দিকে আমাদের খাবারের সময় আমার সাথে আমার একজন ওয়ার্কার নিয়ে যাই, যে আমার লাইনে যে কয়েকজন কাজ করতো একজন হেল্পার নিয়ে আমি যাই ওই জায়গাটা ভিজিট করি দেখার জন্য কি আছে। তো দেখলাম কি একটা মানে করিডোরের মতন দেখতে, বাতাস মানে হাওয়া টাওয়া খাওয়ার জন্য একটু এখানে মানে দাঁড়ানোর সিস্টেম আছে। তো এখানে লোক সিগারেট ধরাইলো, যে জায়গাটা সত্যি মানে একটু অদ্ভুত টাইপের, এখান থেকে পুরো নাইক মুস্তারে ভালো মতন দেখা যায়। তো ওইখানে দাঁড়ায় তো লোকটা আমাকে বললো যে এখানে কিছু একটা ঘটে। তো ভাই আপনি তো ভয় পাইবেন এই কথাটা, ভাই ঘটনাটা বলা যাবে না। তো আমি অনেক কষ্ট করে আমি ওর কাছ থেকে ঘটনা শুনলাম। ঘটনাটা হলো এমন যে কিছুদিন আগে এই লোক একা গেছে কাজে ফাঁকি মেরা, 4:30-3:30 এমন দিয়ে কাজে ফাঁকি মেরা ওদিকে গেছে সিগারেট ধরাইব। তো এমন সময় দেখে কি বারান্দার এক কোণে একজন লোক দাঁড়ায় কান্না করতেছে। তার পরনে ছিল মানে সিকিউরিটির জামা কাপড় এরকম, পায়ে জুতা ছিল না।
মানে সাধারণত ওই গার্মেন্টস সিকিউরিটির যে পোশাকটা থাকে ওই পোশাকে
কান্না করতেছে। সে তিনি ডাইরেক্টলি এখানে যায়, অনেকক্ষণ থেকে কান্না করতেছে। তো বারান্দার একটু বড়, তো লাস্ট মাথায় কান্না করতেছে এরকম। তো অনেকক্ষণ কান্না, কেউ ভাই বেড়া মানুষ কান্না করো কেন এরকম কিছু একটা বলে। তো কান্নাটা চুপ হয়ে যায় এবং সে পুরো নিস্তব্ধ হয়ে যায়। পরে কি এক সময় সে হেল্পার তার সামনে যায়, সামনে গিয়ে তার গায়ে হাতটা আসতে আমার বললো যে আমি যে গায়ে টাচ করছি না পুরো শরীরটা যেন গরম আগুনে আমি হাত দিলাম। যে টাইমে উনি আমার দিকে তাকাইছে উনি দেখে সে আর কেউ না, আমাদের যে পুরনো সিকিউরিটি গার্ডটা আছে আমাদের নয়তলা ফ্লোরের যে কাজকর্ম হইতো উনি সব দেখতো, মানে কয়দিন আগে যে মারা গেছে প্রায় মাস তিনেক হবে তার শরীরটা এখানে কান্না করতেছে।
মানে ওই লোকটাকে যে মারা গেছে উপর থেকে পড়া কাঁচা দেয়াল ধরে, সেই লোকটারই দেখতেছে যে বৈশা কান্না করছে,
যে বৈশা কান্না করতেছে। জি আগ্রহ
শুনুন ভাই, আপনি এতক্ষণে এত কাহিনী বলতেছেন এত কিছু খুঁজতেছেন, যদি এখন মনে করেন আপনার পিছনে কেউ আছে তখন আপনার কেমন?
ফয়সাল ভাই এভাবে বললেন না, খুব ভয় লাগতেছে। নদীর যে স্রোত আমার এখান থেকে দেখতেই ভয় লাগতেছে, ওয়েদারটাও বেশি ভালো না।
সুমন ভাই আপনার মানে মাহবুব সুমন ভাই আপনার
মাহবুব
মানে আপনার ঘোরার দরকার নাই, যে খুঁজে খুঁজে বের করতে হবে না,
এগুলোই আসলে দেখা দেয়,
দেখবেন আপনার সামনে চলে আসে
না। অ্যাকচুয়ালি সুমন ভাই আমার ঘটনাগুলো যেগুলো আমার সাথে হঠাৎ করে ঘটা যায়, আমি টের পাওয়ার আগে ঘটা যায়,
এটাই নিয়ম। এছাড়া মানে শুধু আপনার সাথে না, একজনের নাকি একটা প্যাটার্ন থাকে, কারো কারো সাথে ঘটে,
হঠাৎ করে ঘটে বলেই তো এটা হচ্ছে
ভয়ঙ্কর
ভয়ঙ্কর, তাই না? আমি এটা প্রিপারেশন
নিয়ে বললাম সুমন একবার খেয়াল করো, আমাদের এখানে যারা আসে আমাদের সাথে যারা গল্পগুলো করে তারা কিন্তু কেউ এমন নাই আমি পাই নাই যার সাথে মাত্র একবার একটা ঘটনা ঘটছে। হ্যাঁ, এই প্যাটার্নটা মনে হয় থাকে কিছু কিছু মানুষের রাশিতেই থাকে যাদের সাথে এই ধরনের ঘটনাগুলো ঘটে, একবার না কিন্তু দুইবার তিনবার চারবার পাঁচবার এইসবের মুখোমুখি হয় বা তার আশেপাশের মানুষগুলো হয়।
আমরা আশেপাশে অনেক মানুষ খুঁজে পাবো যে রাহান যে ম্যাক্সিমাম সংখ্যক লোক পাওয়া যাবে যে যারা এই ধরনের ঘটনার মুখোমুখি
হয়নি,
আমরা কিন্তু ওরকম কোন ফিল্ম থাকে না, ওদের মধ্যে কোন ফিল্ম থাকে না, আমাদের মধ্যে আমার যে খালামণির কথা বললাম ওই খালামণি, উনি আমার মা তখন যখন ছোট আমার মা ওই খালামণির বাসায় বিয়ের আগে বেড়াতে যেত, ওই খালামণির বিয়ে হয়েছিল আপনার 2500 নামক একটা এলাকাতে, এলাকার একটু আগে। তো এখানে যখন বেড়াতে যেত ওই এলাকাটা খুব নির্জন এলাকা ছিল, ওখানে লাল মাটি, আর ওই এলাকাতে আপনার রাত্রিবেলা দেখতো যে ঘরের পাশে কেউ দাঁড়ায় আছে হাতে বদনা নিয়ে, আগের দিনে একটা ইয়ে ছিল লোটা ওটা নিয়ে দাঁড়ায় আছে। তো মাঝে কিছু করতো বুবু ওইটা কে, ঠিক আছে? তো খালামণি বলতো আরে ওইটা না আফি, মানে আমার খালামণির ননদের নাম আর কি, আফি আফিয়া নাই করতে ওদের শ্বশুর বাড়িতে, আরে আফি আর আফির জামাই ঝগড়া লাগছে, তো তালের কাছে আইসে আফির জামাই বিচার দিতে, মানে আফি কোনো ধরে শুনতেছে কি বলতেছে। রাত্রে জানলা খুলে শুয়ে আছে, দেখতেছে ক্ষেতের মধ্যে ধান কেটে নিয়ে গেলে যে নতুন করে আবার গোড়া থেকে ধানের ইয়ে গুলো ছাড়ে না, একটা
পলির মতো
পলির মতো ছাড়ে ওইটা, ওইখানে ইয়ে হইতেছে মানে গরু চড়াইতেছে কে যেন, ঠিক আছে? রশি নেই কেউ নেই, রাত্রেবেলা 12:00-1:00-2:00-3:00 এরকম গরু চড়াইতেছে।
তো খালামণির বাড়ির ঘটনা আমিও শুনছি এরকম, 2500 হয় রূপগঞ্জ, 2500 এরকম ঘটে।
হ্যাঁ, গরু চড়াই গেছে, তো গরু খাইলে রাত্রেবেলা এগুলো যে খাইতেছে সকালবেলা যখন এখানে যায় গেলে এরকম কোনো সিম্পটম নাই, একদম ফ্রেশ যেরকম আগের দিন ছিল এখন সেরকমই আছে, এরকম কিছু হয়। ওরা আমার খালামণি কিন্তু সব ইজি ভাবে নিতেছে, খালামণি বলতেছে যে আরে ওটা তো কাইলের গরু,
কেল্লা রাত্রে গরু গরম বেশি দেখে গরু রাখতেছে, আবার দিনে বলা বাড়িতে বাইরে রাখে। খালামনি কিন্তু জানে সেটা কি, তারপর মাকে বলতেছে এই কথা আমানো।
আচ্ছা আচ্ছা।
পরবর্তী যখন খালামনি মা ওরা বাসায় আসে, তখন আমার বড় খালাদের সাথে বলে যে ও তো এটা দেখছে, ওরা আমি এটা বলছি, ঠিক আছে। তখন মা জানতে পারে বিষয়গুলো আসলে কি, এগুলো কি ছিল।
রাত অনেক গভীর হয়ে গেছে রেহান, মানে
ঠান্ডা ঠান্ডা বেশি লাগতেছে, তো চল সুমন আর বেশিক্ষণ অপেক্ষা
করা হবে।
খুব পরিচিত একজন মানুষ যাকে আপনি অনেকদিন ধরেই চেনেন, যার গতিবিধি সবকিছুই আপনি জানেন এবং বোঝেন। সেই পরিচিত মানুষের রূপেই কোন এক অশরীরী আত্মা যদি আপনার সামনে এসে বন্ধুর মতো মিশে যায় এবং তার কিছুক্ষণ পরে গিয়ে যদি জানেন ওই বন্ধুটির কাছে সেই বন্ধুটি তো আসলে ওই বন্ধু ছিল না, কিংবা যার সঙ্গে আপনি কথা বলেছেন সে আসলে আপনার ওই পরম চেনা বন্ধুটি নয়। অনেকদিন আগে হলিউডে এরকম একটা ছবি দেখেছিলাম, মনুষ্য জগৎ রক্ষার জন্য আমাদের মতো করে শত শত হাজার হাজার বছর ধরে মানুষ রূপী কিছু ভিন গ্রহের প্রাণী, কিংবা আদৌ তারা প্রাণী কিনা আমরা জানি না, আমাদের সঙ্গে বসবাস করে যাচ্ছে। তারা প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করে, ক্ষতির হাত থেকে রক্ষা করে, কিংবা যদি উল্টোটা বলি আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করে, আমাদেরকে কন্ট্রোল করবার চেষ্টা করে। এইসব প্রশ্নের উত্তর এবং আরো অনেক জিজ্ঞাসা নিয়ে সামনের পর্বে আমরা আবারও হাজির হতে যাচ্ছি আপনার প্রিয় অনুষ্ঠান ডর নিয়ে প্রতি বৃহস্পতিবার রাত 11:20 ইত্তা চমৎকার কাটুক সব শেষে এই প্রত্যাশা। আর জি কিবরিয়া, সাউন্ডে লোবান, হন্টেড প্লেসে সুমন এবং রেহান, সবার পক্ষ থেকে শুভরাত্রি।
This track was downloaded from FusionBD.com.